This track was downloaded from FusionBD.com.
এশিয়ান রেডিও 90.8 FM এ শুনতে থাকুন, শুনছেন ভৌতিক 90.8।
শুনছেন ভৌতিক 90.8, ঠিক হাতে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি 90.8 FM। সময়টা হচ্ছে রাত 11:59 এবং 24 আগস্ট হয়ে গেল ঠিকই মুহূর্তে রাত 2 পর্যন্ত আর যে গরক এবং ফিরোজ খান আপনার সাথে থাকবে। আপনি আমাদেরকে লিখবেন, আপনার কথাবার্তাগুলো মন্তব্য জানাবেন, বিকজ আমরা ভৌতিক এবং হরর গল্পগুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং কোন ঘটনাটা সত্য, কোন ঘটনাটা মিথ্যা, কোনটা বিশ্বাসযোগ্য, কোনটা একেবারে বিশ্বাসযোগ্য নয়, সেই কথাবার্তাগুলো আমাদেরকে লিখে আপনি চাইলে ফেসবুকে জয়েন করতে পারেন। রয়েছে ফেসবুক মাধ্যম, উইচ ইজ facebook.com/asianradio, সেই ঠিকানায় আপনি আপনার মন্তব্য জানাবেন।
এসএমএস এর মাধ্যমে আপনি আপনার মতামত আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আজকের ভৌতিক আপনার থেকে কেমন লাগছে, গল্পগুলো কেমন লাগছে লিখে পাঠাবেন। লিখে আপনার মোবাইলের মেসেজ অপশন দিয়ে প্রথমে টাইপ করুন AR space, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার মতামত লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। রাত 2 পর্যন্ত নিশ্চয়ই আপনাদের ভয় পাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা আমরা চালিয়ে যাব।
ভয়ঙ্কর কোন গল্প যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অফকোর্স আপনি একদম পা ঘুটে মুড়ে বসে থাকবেন না, সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে আপনি জানান, আমরা চেষ্টা করবো সেটি অনলাইন করবার জন্য। যদি শুধুমাত্র অন্যান্য স্টেশনে প্রচারিত হয়েছে এমন ঘটনা না হয়ে থাকে কিংবা বিশ্বাসযোগ্য ঘটনা হয়ে থাকে, বলছি আরেকটি বার, এমন ঘটনা আমাদেরকে ইনবক্স করবেন না যে ঘটনা আপনি অলরেডি ইতিমধ্যেই অন্য কোন স্টেশনে পাঠিয়ে দিয়ে। আমরা চাই একেবারে ফ্রেশ কিছু ঘটনা, নতুন ঘটনা, যে ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের সাথে একের পর এক ঘটেই যাচ্ছে। অনেকগুলো SMS আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, আপনাদের এই ভালোবাসা হয়তো বা আপনাদেরকে আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। শুরুতে একটা আমরা ঘটনা শুনবো, ঘটনা শোনার আগে আরেকটি বার মনে করিয়ে দিতে চাই, যদি কোনো ঘটনা আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি আমাদেরকে ইনবক্স করবেন facebook.com/bhautik90.8 এই অ্যাড্রেসে। এবং যারা যারা সেই অ্যাড্রেসে আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে বলছি শুধুমাত্র কমেন্ট করবেন আমাদের এশিয়ান রেডিও যে ফ্যান পেজ রয়েছে সেই ফ্যান পেজে। শুরুতে আমরা একটা ঘটনা শুনবো, ঘটনা শুনে দেন আবার চলে আসছি আপনার SMS এবং মন্তব্য গুনে। যারা যারা রেকর্ড করে ঘটনা পাঠাতে চান তাদের জন্য একটা অপশন রয়েছে এবং অনেকে কিন্তু পাঠাচ্ছেন, সো আপনারাও চাইলে পাঠাতে পারেন গল্প রেকর্ড করে আমাদের ইমেইল অ্যাড্রেসে। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com।
যে ঘটনাটি বলবো তা অনেক বছর আগের, তা আমার দাদুর কাছ থেকে শুনেছি। আমি জানি না এই ঘটনাটি কে কে শুনেছেন, যদি কারো জানা থাকে তার জন্য আমি সরি। দুজন চাচাতো ভাইয়ের ঘটনা। একদিন তাদের কাছে এসে দুজন লোক বলে ভাই একটা লাশ আছে, আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। তারা প্রায় রাজি হচ্ছিল না, পরে তাদের বলল ভাই চলেন, টাকা একটু বেশি দেব। তো তারা রাজি হয়ে গেলেন। তারা আস্তে আস্তে নৌকা বাইতে লাগলো, এক পর্যায়ে অনেক দূর চলে আসলো তারা। তারা শুনে সামনের ঘাট থেকে তাদের কেউ একজন ডাকছে, বলে ভাই আমায় কি একটু নেবেন, আমি সামনের ঘাটে নেমে যাব। নৌকার মাঝি দুজন বলল ভাই একটা লাশ নিয়ে যাচ্ছে এক গ্রামে, তো তারা যদি আপনাদের নিতে রাজি হয় আমরা আপনায় নিতে পারি। ওই ঘাটে দাঁড়িয়ে থাকা লোকটা বলল ভাই একটু বিপদে পড়েছি, তাই আমায় নিয়ে যান, অনেক উপকৃত হব। অবশেষে তাকে নিল। অনেক দূর যাওয়ার পর তারা শুনতে পায় খট মটর শব্দ, কেউ যদি হাড় চিবিয়ে খায় ওইরকম একটা শব্দ। মাঝে দুজন বুঝতে পারল যে তাদের সাথে কিছু একটা হচ্ছে, কারণ তারা রাতে নৌকা চালাতো। অনেক সময় অনেক কিছু তাদের দেখতে হতো, তারা ভয়ে ভয়ে নৌকা চালাতে থাকে। পরে যে দুজন লাশ নিয়ে আসে তারাও বুঝতে পারে, মাঝির মাথায় একটা বুদ্ধি আসলো, তারা নৌকা থেকে চলে যাবে। পরে নৌকাটা জায়গা ভেড়িয়ে নৌকার লোকদের বলল, ভাই আপনারা একটু বসেন, আমরা ওই বাড়ি থেকে একটু কাজ সেরে আসি। এ বলে তারা চলে আসলো। কিছুক্ষণ যাবার পর এক দৌড়ে এক বাড়ি থেকে উঠলো তারা এবং তাদের সবকিছু বলে, এবং নৌকায় দুজনকে বাঁচাতে তারা লোকজন নিয়ে ছুটে আসে। নৌকার কাছে তারা গিয়ে দেখে তাদের নৌকা খালে অর্ধেক পরিমাণ গেড়ে রেখেছে আর ওই লোক দুজনকে পানির ভেতরে গেড়ে রেখেছে, আর লাশটা পড়ে আছে উপরে, কিন্তু লাশের বিভিন্ন অংশ নেই, খেয়ে ফেলেছে। নৌকা যে দুজন ছিল তারা মারা যায়, ফলে তাদের সাথে কি হয়েছিল তা আর আমরা জানতে পারিনি। পরের দিন সকালে মাঝি দুজন তাদের বাড়িতে চলে আসে এবং ওই রাতে তারা স্বপ্ন দেখেছে, কোন একটা ছায়াকৃতির মতো তাদের বলে, তোরা ওই দিন বেঁচে গেলি, তবে কোন একটা ক্ষতি তোদের করে ছাড়ব। তার ঠিক এক মাস পরে ঘটল আরেক ঘটনা। মাঝি দুজনে একজন তার বাড়িতে ঘুমিয়েছিল, রাতে যে বাথরুমে যাবার জন্য বের হয়, যাবার সময় তার স্ত্রীকে বলেছিল যে সে বাথরুমে যাবে। তার স্ত্রী খেয়াল করল যে অনেক সময় হয়ে গেল, কিন্তু তার স্বামী ফিরে আসছে না কেন। সে তাকে খুঁজতে বের হল কিন্তু কোথাও খুঁজে পেল না। পরে বাথরুমে দেখতে গিয়ে সে চিৎকার দিল এবং অজ্ঞান হয়ে গেল। তার চিৎকার পাশের ঘরের মানুষ শুনে দৌড়ে এসে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর বাথরুমের কবরের ভেতরে তার স্বামীর মাথা ঠুকানো রয়েছে। এটা ছিল ঘটনা। আমার নাম তানজিন রহমান তান, আমি বরিশাল বিএম কলেজের একটু পাশেই থাকি।
এটা আমরা প্রথম ঘটনাটা শুনে ফেললাম এবং আপনাদের ভেতর থেকে একজন এই ঘটনাটা আমাদেরকে লিখে পাঠাচ্ছেন। যারা যারা ঘটনা লিখে পাঠাচ্ছেন এখন পর্যন্ত, আরেকবার বলছি, কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে সেটি লিখে ফেলুন এবং আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে, ভৌতিকের ফ্যান পেজ, সেই ফ্যান পেজে আমাদেরকে ইনবক্স করে দিন। আমরা চেষ্টা করব ঠিক ঘটনাটা ফিরোজ খানের কণ্ঠে এমন করে উপস্থাপন করবার জন্য। ইন দ্য মেইন টাইম আপনাদেরকে বলছি, যাদের ঘটনাগুলো আমাদের কাছে ভালো লাগবে আমরা অন এয়ারে পাবলিশ করার পরপরই কিন্তু সেই ঘটনা থেকে কিছু কিছু ঘটনা আমরা আমাদের ফ্যান পেজে আপনার রেফারেন্স মাঝে মধ্যে আমরা পোস্ট করবো এবং অলরেডি আমরা সেটা করতে শুরু করেছি। সো আপনার ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান, আর এসএমএস করুন, লিখুন এয়ার স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তা লিখে সেন্ড করুন 2323। এই নাম্বারটা ফেসবুকে জয়েন করুন, facebook.com/hmd2, সেই ঠিকানায়। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে কমেন্ট করছেন, রয়েছেন রাসেল, তিনি আমাদেরকে শুনছেন, জাহিদুল হক লিঙ্কন, তিনি বলছেন, অপেক্ষা ছিলাম, শুরু হয়ে গেল ভৌতিক গল্প, আজকে আশা করি ভালো হবে গল্পগুলো, সাথে ছিলাম, আছি এবং থাকবো, আপনাদের জন্যই আমাদের ভৌতিক, সো অফকোর্স আপনাকে সাথে থাকতে হবে। মোহাম্মদ, আচ্ছা মুহিবুল্লাহ এস কে শুনছি বাগেরহাট থেকে, আমার কমেন্ট না পড়া পর্যন্ত কমেন্ট করতেই থাকবো। অলরাইট, আপনার কমেন্ট আমি ইতিমধ্যে পড়ে ফেলেছি এবং যারা যারা কমেন্ট করছেন তাদের মধ্যে এস কে জুনায়েদ হোসেন, তিনি আমাদের সাথে রয়েছেন, শুভ মির্জা, তিনি বলছেন, ভাই আমি ঢাকা মন্দা থেকে বলছি, আপনাদের প্রোগ্রাম নিয়মিত লিসেনার্স ফ্যান, উইশ ইউ অল দ্য বেস্ট ভৌতিক 90.8, থ্যাংক ইউ সো মাচ, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। তিনি বলেছেন, হেই ভৌতিক বাবারা, রয়েছেন আবির, বলছেন, ভাই আজ আমার জন্মদিন, তাই সব বন্ধুরা পার্টি করে আপনাদের শো শুনছি, আশা করি আজকের গল্পগুলো ভয়ঙ্কর ভালো হবে, আজকে আপনাকে জানাচ্ছি ভৌতিক জন্মদিনের শুভেচ্ছা, রয়েছেন শুভ শিকদার, তিনি বলছেন অপেক্ষা করছিলাম, রয়েছেন ইমন আহমেদ মাহিদ সহ আর অনেকগুলো বন্ধু, আমরা এসএমএস
এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে, লিখেছেন টাইম ফর আপডেট, লিখেছেন আই এম ওয়েটিং ফর হার স্টোরি, ওকে নিশ্চয়ই আপনার অপেক্ষার প্রহর থেকেছে। আমাদের সাথে আছে, হ্যালো আমি সোহান খান, আমি কালতলা বাজার থেকে বলছি, তিনি ক্লাস নাইনে পড়ে হচ্ছে আর বলেছি ইট ইস দ্য বেস্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। রহিম আছে আমাদের সাথে বাংলা বাজার থেকে, ডেবরা রসুল, ডেবরা থেকে রসুল নগর থেকে আমাদের সাথে আছে, সে এবং তার বন্ধু সাগর মিলে শুনছে, খুব ভয় পাচ্ছে। আমজাদ সরকার আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, অনেক ভয় লাগছে। শিশির আছে আমাদের সাথে ইব্রাহিমপুর থেকে, লিখছে ভাইয়া প্লিজ একটু, ওকে ঠিক আছে আমরা চেষ্টা করছি। আমাদের সাথে দোলন আছে গাজীপুর থেকে, কাইনেস ফার্মার নিধি আছে আমাদের সাথে, সে ভয় পেতে চায়, নিশ্চয়ই রাত দুটো পর্যন্ত থাকলে নিশ্চয়ই আপনি কিছু না কিছু ভয় পাবেন। সুজন আছে আমাদের সাথে, ব্যাপার
বাড়ি, খুব ভালো লাগছে। তার রবিন আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে, মুন আছে আমাদের সাথে গোপীবাগ থেকে, শুনছে স্টোরিগুলো খুবই ভালো লাগছে আমাদের কাছে। মাইশা আছে, মাইশা তাবাসুম আছে ঢাকা থেকে আমাদের সাথে শুনছে, ওকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
প্রিয় শ্রোতা, ভৌতিক 90.8 ঠিক এই মুহূর্তে শুনছেন, আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে, এবং যেমনটা বলেছিলাম পুরো পৃথিবী ব্যাপী বিভিন্ন ভৌতিক জায়গা রয়েছে, যেসব জায়গার বিভিন্ন এক্সপ্লেনেশন এবং সেসব জায়গায় মূলত কি হয় সেটা বিভিন্ন এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি। এবং বাংলাদেশের মধ্যে যেসব ভয়ঙ্কর এবং ভৌতিক জায়গা রয়েছে সেসব জায়গার মধ্যে কিছু জায়গা, সেটা মিথ হতে পারে, সত্যি মিথ্যা, সেরকম কোনো কিছুর বিশ্লেষণ আমি করতে যাব না, বাট কিছু জায়গার এই মুহূর্তের অবস্থান আপনাদের সামনে উপস্থাপন করছি। গানস অফ বরিশাল, গুগল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। ব্রিটিশরা বরিশালে আসার সময় নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটা লিখেছেন। বর্ষা আগার আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ আসত। আরেকটিবার বলছি, বর্ষা আসার আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ আসত। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোঁজাখুঁজি করেও এই রহস্যের কোন ভেদ করতে পারেনি তারা। এবং বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসটাকে যদি আমরা ভৌতিকে উপস্থাপন করি, তাহলে অফকোর্স আমরা বলবো দেয়ার ইজ সামথিং উইচ ইজ ভেরি স্পিরিচুয়াল। সো আমরা আরেকটা জায়গার কথা বলতে চাই, সেটা হচ্ছে বগালেক। ইনফ্যাক্ট আমি বগালেকে গিয়েছিলাম, এবং সেখানে আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগেই একটা বড় ইনসিডেন্ট ঘটেছে। সেখানকার পানির মধ্যে কিছু বিশেষ একটা রয়েছে, যেটা নামলে আপনি মাঝখান থেকে কিছু একটা টেনে নিয়ে যায়, এবং তারা বলছে যে এটা কি কারণে ঘটছে আমরা জানি না, এবং দ্যাটস ওয়াই বগালেকে কিন্তু এখন এখন কিন্তু টোটালি নামা নিষেধ। সো কেওক্রাডং এর আগে রূপসী বগালেকটি অবস্থিত, কেওক্রাডং আমি সেখানটা নিজে গিয়ে ঘুরে এসেছি। বম ভাষায় বগা মানে হচ্ছে ড্রাগন। বমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করত, ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলত। রূপকথার গল্প, গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রূপকথার ধরন শুনে মনে হয় এটা একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ড সরকারি ভাবে এই রহস্যের কথা লেখা, এখনো এর গভীরতা কেউ বলতে পারে না। ইকোমিটারে 150 মিটার পর্যন্ত পাওয়া যায়, এবং 50+ পর্যন্ত রয়েছে বগালেকের কথা বলছিলাম, যেটি প্রায় কত ফুটের উপরে ঠিক এক্সাক্ট আমি সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিতে পারছি না, বাট কেউ প্রাডং 3000 ফুটের উপরে, এবং তার অনেক নিচে এই বগালেক অবস্থিত, এবং চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। যেখানে সিস্টেমেটিক্যালি পানি থাকার কথা না, পাহাড়ের মাঝখানে সেখানে পানি রয়েছে, এবং অনেকেই বাংলাদেশের টুরিস্ট যারা রয়েছে তারা সেখানটায় ঘুরতে যায়। প্রতি বছর রহস্যময় ভাবে বগালেকের পানির রং কয়েকবার পাল্টে যায়। যদিও কোনো কোনো ঝর্ণা নেই, তবুও লেকের পানি চেঞ্জ হলে আশেপাশের লেকের পানিও চেঞ্জ হয়। হয়তো আন্ডারগ্রাউন্ড রিভার থাকতে পারে, রহস্য ভেদ এখন পর্যন্ত হয়নি। আরেকবার বলছি বগালেকের কথা, যেটার গভীরতা এখন পর্যন্ত ঠিকঠাক মতো পাওয়া যায়নি, এবং সবসময়ই পানি থাকে সেখানে, যেটা সত্যি খুব বেশি রকমের রহস্য বহন করে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। এআর লিখে স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তা 2323 এই নাম্বারটা সেন্ড করবেন। আর একটা স্টোরি শুনবো ফিরোজ খানের কণ্ঠে, পরপর ফিরে আসি আপনার কথাবার্তাগুলো নিয়ে।
থেকে ইমন আহমেদ মামুন বলছিলাম। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমি এবার এন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি যখন ক্লাস টেনে পড়তাম তখন আমার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। বলে রাখা ভালো, আমি ফিজিক্সে খুব কাঁচা ছিলাম। আশেপাশে কোনো ভালো টিচার পাইনি বলে আমার বাসা থেকে অনেক দূরে গিয়ে প্রাইভেট পড়তে হতো, তাই বাধ্য হয়ে হেঁটে প্রতিদিন প্রাইভেট পড়তে যেতাম। তখন আমার প্রি টেস্ট পরীক্ষা চলছিল। আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম তার দিনে পড়ানোর কোনো সময় ছিল না, তাই সন্ধ্যায় আমাকে পড়াতো, আর আমি সন্ধ্যার পরেই তার কাছে পড়তে যেতাম। প্রতিদিনের মতো সেদিনও প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলাম, কিন্তু সেদিন একটু দেরি হয়ে যাওয়াতে নদীর পার যাওয়ার সময় কোনো নৌকা পাচ্ছিলাম না। আবার সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই নৌকা পাচ্ছিলাম না। অনেকক্ষণ পর একটা নৌকা পেলাম। তখন রাত 11টা বাজে। তাই আমি নৌকা চালককে বললাম আমাকে ঘাটে পৌঁছে দিতে, কিন্তু উনি কোনো মতেই রাজি হলেন না। আমি একাই ছিলাম, তাই আমাকে নিয়ে নৌকা ভাসিয়ে নিলেন তিনি। উনি নানা ধরনের কথা বলছিলেন, কিন্তু অন্ধকারে ওনার মুখটা দেখা যাচ্ছিল না। তাই আমি এবার মোবাইলের লাইটটা চালানোর ট্রাই করি ওনার মুখটা দেখার জন্য, বাট লাইটটা কোনো মতেই জ্বলছিল না। তখন আমি একটু একটু ভয় পেতে শুরু করি, এমনকি নৌকা দিয়ে নদী পার হতে 7-8 মিনিট সময়, কিন্তু সেদিন 1 মিনিটের কম সময়ও নদী পার হয়ে গেলাম। তখনই আমি বুঝতে পারি ইট ইজ এ সুপার ন্যাচারাল পাওয়ার। যখন নৌকাটি পারে এসে পৌঁছায় আমি ওনাকে ভাড়া দিতে গেলাম। উনি বলে ওনার ভাড়া চাই না, একটু রক্ত দিলে হবে, ওনার নাকি খুব খিদা, দুদিন যাবৎ কিছুই খায়নি। তখন আমি খুব ভয় পেয়ে ওনার ভাড়া না দিয়ে নৌকা থেকে দৌড়ে নেমে যাই। তারপর দৌড়াতে শুরু করি, সামনে সে লোকটাকেই দেখতে পাই। সে আস্তে আস্তে আকারে বড় হতে যাচ্ছে আর বলছে ওনার ভাড়া না দিয়ে আমি কোনো মতেই পালাতে পারবো না। ওনার আকৃতি দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। সকালে আমাকে আমাদের বাড়ির একজন উদ্ধার করে। বাসায় ফিরে সব ঘটনা আমি আম্মুকে বলি। আম্মু যখন আমাদের ঘাটের মাঝিওয়ালাকে সেদিন রাতের কথা জিজ্ঞেস করে, তখন তিনি বলে ওঠেন বৃষ্টি নামার কারণে নাকি সে 10টা বাজে বাসা চলে গেছিলেন। সেদিন তাহলে কে আমাকে নদী পার করে দিয়েছিল? সে ঘটনার আজও কোনো উত্তর আমি খুঁজে পাইনি। এরপর থেকে আমি প্রায় প্রায় অজ্ঞান হয়ে পড়ি। ঘটনাটি ঘটার পরের দিনও আমি জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। তাই 3টি প্রিটেস্ট পরীক্ষাও দিতে পারিনি। ঘটনাটি এই ছিল আমার কাছে আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আমার চমৎকার কিছু ঘটনা আমাদেরকে লিখে পাঠাবো, তা নিয়ে সত্যি কোনো প্রশ্ন উঠে না। এলোমেলো ভাবে লেখা ছিল, বাট তারপরে আপনি ঘটনা লিখে পাঠিয়েছেন, সেটার জন্য অসংখ্য থ্যাংকস জানাচ্ছি আপনাকে। যারা এমন করে ঘটনা লিখে পাঠাতে চান তাদেরকে বলছি, চাইলে কিন্তু আমাদের সাথে আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা শেয়ার করে ফেলতে পারেন। এবং সেটার জন্য অবশ্যই আপনাকে টাইপ করে ফেলতে হবে, এরপর আপনাকে যেটা করতে হবে সেলফোনের মেসেজ অপশনে না, একদম না, ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে উইচ ইজ facebook.com/bhautik90.8। সেই পেজে চলে যাবেন এবং সেই পেজে গিয়ে আমাদের ইনবক্স করে দিন, আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা শোনবার জন্য। এই মুহূর্তে facebook.com/asianradio সেই ঠিকানায় চাইলে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। আব্দুল আউয়াল মহাকালী থেকে শুনছি, আপনি হচ্ছেন আউয়াল, নাইস টু মিট ইউ, আপনি আমাদের সাথে থাকুন দুটো পর্যন্ত। ফরহাদুজ্জামান ফরহাদ তিনি বলছেন, আর কোনো কমেন্ট করবো না, শুধু শুনতে থাকবেন। আপনি সাদ রহমান মুগ্ধ বলছেন, আমি সবসময় শুনি তোমাদেরকে, ধন্যবাদ সাদ মুগ্ধ। এগেন আমাদেরকে টেক্সট করেছেন ইমন আহমেদ মামুন, তিনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন, রয়েছেন আমার সাথে। শিমুল সম্রাট রাজবাড়ি থেকে, কনক ভাই আমি তোমার অনেক বড় একজন ফ্যান, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্বর্ণা আক্তার বলছেন, আমি আছি আশুলিয়া জামগড়া থেকে শুনছি, ভয় লাগছে এবং আরো ভয় পেতে চান। অফকোর্স আপনি যদি থাকেন দুটো পর্যন্ত হোপফুলি ভয়টাও পেয়ে যাবেন। জাহিদ হাসান বলছেন, হ্যালো হাই, আপনাকে জানাচ্ছি। মোখলেসুর রহমান তিনি বলছেন আমাদেরকে, তিনি সাথে রয়েছেন। আর মাহমুদ বলছেন, তিনি আমাদের সাথে রয়েছেন, রয়েছেন সম্রাট রয়েছেন আমাদের সাথে, ইনসান নিশাদ জাহান আরাধা আমাদের সাথে রয়েছেন, মোখলেসুর রহমান আমাদের সাথে রয়েছেন। এমনি করে অনেকগুলো বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন। তানভীর হাসান তিনি বলছেন নাইস, এবং কারা কে কি বলছে কমেন্টের
মাধ্যমে, কমেন্ট এবং এসএমএস এর মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আজকের এই ভৌতিক আপনার থেকে কেমন আছে, ঘটনাগুলো কেমন, ভয় পাচ্ছেন নাকি, আপনার মতামত নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323। এই নাম্বারটিতে লিখেছে টিপু সুলতান আছে আমাদের সাথে, অনেক ভয় পাচ্ছে। চুবাইর আছে টঙ্গী থেকে, ভালো লাগছে। রহিম আছে আমাদের সাথে বাংলা বাজার থেকে, 12টা বাজবে আজকে এমনটাই বলেছে।
মুশফিকা আছে, ফেরদুস লিখেছে আমাদের সাথে আছেন, আমাদের সাথে নিউটন আছে আমাদের সাথে কালাচাঁদপুর থেকে, ভাইয়া তোমাদের সাথে আছে, দুটো পুটুটু ঠাকুর, হৃদয় আছে আমাদের সাথে ঢাকা থেকে, ইট ইজ এ কুল শো এমনটা লিখেছে, ইহানা আছে আজিমপুর থেকে লিখছে আমাদের সাথে আছে থাকবে আর ওয়েট করছিল কখন শুরু হবে, ইব্রাহিম আছে আমাদের সাথে ময়মনসিং থেকে, নতুন বন্ধু স্বাগত জানিয়েছে আপনাকে ভৌতিক 90.8, রবি আছে আমাদের সাথে ময়মনসিং থেকে, ক্যানিস ফাতেমা নীতি করেছে দুটো পুটুটু থাকবো, রবি আছে আমাদের সাথে, মামুন আছে টঙ্গী থেকে, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লাগছে, বাদশাহ আছে আমাদের সাথে ফতুল্লাহ লামাপার লালপুর থেকে আমাদের সাথে আছে, ঘটনাগুলো খুবই ভালো লাগছে, জুলাই থেকে অনেক ভয়ের হবে আজকের ভৌতিক অনুষ্ঠান এমনটি লিখছে, তমু আছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে, প্রথম গল্পটি তার সুপার টুপার ছিল এমনটি লিখেছে, তার বয়স হচ্ছে 15 বছর, শুভ আছে আমাদের সাথে আজ তার যাত্রাবাড়ি থেকে লিখেছে তার আজকে বার্থডে, আপনাদের জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমাদের সাথে জুবের আছে, মনির সুমন আছে আমাদের সাথে, জিলাস আছে আমাদের সাথে, জালিস মতিজিল থেকে লিখেছে অনেক ভয় পাচ্ছে, তানভীর আছে আমাদের সাথে, রাইসুল ইসলাম আছে আমাদের সাথে, রবি জুরাইন থেকে আমাদের সাথে আছে, অধুরা আছে আমাদের সাথে, আরাধ্যা আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ সবগুলো বন্ধুদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
আসসালামু আলাইকুম, আমার নাম রোমিও হৃদয়, আমি পিরোজপুর জেলার সদরে থাকি, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, এই গেল শীতের ছুটিতে নানা বাড়ি কাউখালি বেড়াতে গিয়েছিলাম, শীতের দিন তাই সব বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে সন্ধ্যা পার হয়ে গেল, এর মধ্যে তাও শীত বলে উঠে চল আজ রাতে রস চুরি করে পায়েস খাই, আমিও বলে উঠলাম চল, সাথে শাহাদ ইব্রাহিম ইমরান তুহিদুল শুভ সায় দিল, অনিক বলল না, সবার চাপাচাপিতে অনিকও রাজি হয়ে গেল, মাত্র ইশারে আজাম দিল, আর একটু পর গেলে হয় না, অনিক বলে উঠল, ঠিক আমরা রাত 12টার পর এখান থেকে রওনা শুরু করব, তাওসিফ বলল, তাওসিফের সাথে আমরা সবাই সায় দিলাম, রাত 12টা পর্যন্ত সবাই খুব হাসি খুশি সময় কাটালাম, মানে আড্ডা দিয়ে কাটালাম, রাত 12টার পর শাহাদ ওদের বাড়ি থেকে 2টা কলস আনলো, আমাদের প্ল্যান ছিল আমরা পাশের এক হিন্দু বাড়ির বাগানে যাব, সে কথা সেই কাজ, এখানে বলে রাখা ভালো যে আমরা যেখানে যাচ্ছি সেটা খুব ভয়ঙ্কর জায়গা, রাতে পাহারাদার থাকে, এর আগেও রস চুরি করতে গিয়ে দুজন ধরা খেলে হাত কেটে দিয়েছিল পাহারাদার, আমরা সবাই বিভিন্ন ভাগ ভাগ হয়ে গেলাম, ঠিক করল আমি গাছে উঠতে পারি না আর তাওসিফ দৌড়াতে পারে না, তাই আমাদের বাগানের কাছে মাঠের মাঝখানে একটা তাল গাছ ছিল, তার একটু পাশে একটা ডুমুর গাছ আছে, তার নিচে বসে থাকতে বলল, অনেক শাহাদ রান্নার ব্যবস্থা করতে লাগলো, ওরা রস আনতে বাগানে গেছে, অনেকক্ষণ হয়েছে আর আমরা টেনশনে করছি যদি ওদের কিছু হয়ে যায়, এর মধ্যে তসিফ কি মনে করে যেন তাল গাছের উপর দিকে তাকালেন, তাকিয়ে ও আমাকে ঠেলা দিয়ে বললেন, আমি রাগ হয়ে ওকে বললাম কি হয়েছে, মামা উইছি গাছের মাথায় কি দেখা যায় ওটা, আমি বললাম গাছের মালিক হতে পারে চুপ করে থাকো, তসিফ আর আমি চুপ করে রইলাম, এক পর্যায়ে দেখি সাদা রঙের একটা জিনিস গাছ বেয়ে নিচে নামতেছে, সেটার কোনো মাথা নেই আগামাথা কিছুই নেই, ঠিক দেখতে একটা বালির বস্তার মতো, গাছ থেকে নেমে সাদা রঙের বস্তাটি আমাদের দিকে এগিয়ে আসছে, দেখে তসিফ একটা ঢিল ছুড়ে মারল, কিন্তু ঢিল সে মারল কারে মারল কিছুই দেখলাম না, এ দেখে এবার আমি খুব ভয় পেয়ে উঠলাম, পাশে চেয়ে দেখি ফুল গাছটায় আগুন ধরে গেছে, তাওসিফ দৌড়া বলে দৌড় দিল, ওর পেছনে পেছনে আমিও দৌড় দিলাম, দৌড়াচ্ছি আর মনে হচ্ছিল যে
পেছনে সব ভেঙে চুয়ে যাচ্ছে। তসিদ বলল, মামা পেছনে তাকানোর সময় নেই, আগে দৌড়াতে থাকো। আমরা দৌড়াতেই থাকলাম। কতক্ষণ যে দৌড়াচ্ছিলাম আমাদের খেয়ালই ছিল না। শেষমেশ আমরা নানার বাড়ি দেখতে পেলাম। দৌড়াতে দৌড়াতে নানুর বাড়ির পেছনের পুকুরে গিয়ে পড়লাম। পড়ার সময় ধপ করে একটা শব্দ পেলাম। তারপর চোখ খুলে দেখি ফজরের আজান দিচ্ছে। আমি আর তসিব এক খাটে বের হয়ে জানতে পারলাম পুকুরের পাড়ের শব্দ পেয়ে নানার সহপাশের বাড়ির লোকজন আমাদেরকে উদ্ধার করে আমাকে পুকুরের একটা ডাব গাছের ডাল ধরে ঝুলতে থাকতে দেখে আর তসিফকে পাশের একটা ছোট খালের মতো সেখানে হাবুডুবু খেতে দেখা যায়। সকালে আমাদের এক নামকরা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে এটা একটা বদচিন ছিল এবং আল্লাহর কৃপায় আপনারা প্রাণে বেঁচে ফিরেছেন। হুজুর আমাদের পানি পাড়া তাবিজ দেন। পরের রাতে আমি ও তসিফ স্বপ্নে দেখতে পাই সে চিনটা আমাদেরকে বলছে এবারের মতো বেঁচে গেলি।
অ্যামেজিং একটা গল্প আমরা শুনে ফেললাম। এরকম করে গল্প যদি আপনি পাঠাতে চান তাহলে অবশ্যই গল্পটা লিখে আমাদের ফেসবুকের ফ্যান পেজ ইনবক্স করে দিন। এবং যাদের কাছে শুধুমাত্র সত্য ঘটনা রয়েছে, আনকমন ঘটনা, যে ঘটনাগুলো অন্য কোনো রেডিও স্টেশনে কিংবা অন্য কোথাও আপনি এখন পর্যন্ত দেননি, সেরকম ঘটনাগুলো লিখে facebook.com/bhautik90.8 সেই পেজে যদি আমাদেরকে ইনবক্স করেন দেন আমরা চেষ্টা করবো সেখান থেকে সেই ঘটনাগুলো শুনবার জন্য। রয়েছে আরো আমাদের, আমরা আজকে বিভিন্ন সেগমেন্টে যাবো, বাট এই মুহূর্তে যারা শুনছেন তারা কিন্তু আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন। যারা যারা স্টোরি লিখে পাঠাতে চান তাদের জন্য একটা অপশন রয়েছে এবং এর বাইরে যারা গল্প রেকর্ড করে পাঠাতে চান তাদের জন্য ইমেল রয়েছে এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhautik908@gmail.com। SMS মাধ্যমে লিখুন, লিখুন এআর স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারটা। স্টেশনে এসে সরাসরি গল্প বলতে চাইলে অবশ্যই সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলুন এআর স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আরটি স্পেস আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। শেখ রাতুল অফি তিনি বলছেন, ভাই আমি ঢাকা শনি রাখরা থেকে শুনছি, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা শো করবার জন্য। রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে সাইমুল সম্রাট অর্ণব রাহা, তিনি বলছেন খুব ভয় পাচ্ছি। রয়েছেন আমাদের সাথে ইমরান হোসেন, তিনি বলছেন শুনছি আপনাদেরকে। কাজী এমডি আরাফাত আমাদের সাথে রয়েছেন, জহির হলক লিঙ্কন আমাদের সাথে রয়েছেন এবং যারা শুনছেন তারা কিন্তু চাইলেই কিন্তু আমাদের এই ফেসবুকের পোস্টে কমেন্ট করে তারপর শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। সো শেয়ারটা আপনি করে দিন, আপনাকে দিয়ে শুরু হলে হয়তো অনেকেই করে ফেলবে। আমরা বেশ কিছু এসএমএস নিতে চাই।
আর অনেকে আমাদের কাছে এসএমএস করেছে, যেমন রবিন লিখেছে গাজীপুর থেকে খুব ভালো লাগছে, শফিন রহমান মাহি আছে আমাদের সাথে মিরপুর এক নম্বর থেকে আমাদের সাথে আছে, থাকবে ঠিক রাত দুটো পর্যন্ত। লিখেছে সুজন ব্যাপারী আছে আমাদের সাথে, তাজকিরা ঢাকা থেকে আমাদের সাথে আছে, সে শুনছে খুব ভয় পাচ্ছে, বলছে আই রিয়েলি লাভ দিস শো, থ্যাংক ইউ সো মাচ। রোজি রুমু আছে আমাদের সাথে রামপুরা থেকে সাথে আছে রাত দুটো পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আছে। রোহান ফ্রম আজিমপুর থেকে আমরা আমাদের এস এম এস কেন করছি না আমরা লিখছি, আমাদের সাথে আছে হুমায়ুন কবির আছে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ, দুটো পর্যন্ত থাকবে। জানতে চাচ্ছি আমরা কেমন আছি, আমরা দুজনই অনেক ভালো আছি। নাদিম আছে আমাদের সাথে ঢাকা থেকে, গল্পগুলো খুবই সুন্দর আমাকে লিখেছে। শাহান আছে আমাদের সাথে শাহান ঘাট থেকে আমাদের সাথে লিখছে, মুখপাড়া থেকে বিশ্বজিৎ, ওকে থ্যাংক ইউ সো মাচ। মহমুদ সিং থেকে আমাদের সাথে আছে, মাহবুব গল্পগুলো খুব ভালো লাগছে। আমাদের শাকিল আছে আমাদের সাথে, আর সে রিমু আছে আমাদের সাথে, হাই ব্রদার, হাই ব্রাদার শুনছি তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। শাকিল আছে আমাদের সাথে মিরপুর এক নম্বর থেকে, জেমস আছে নারগঞ্জ থেকে, আই লাভ লাভ দিস শো এমনটা লিখছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
And of course, Bangladesh is just a bhayankar jayga rechi, just a jayga mothe kothao na kothao, kono na kono bhabe kichu rohosyo khuje paoa jay. Emon ekti jayga hocche Chikongkala, Nifu Para etake bola hoye thake, Murung Gramta Bangladesh er Barma No Man's Land e obosthito. No Man's Land, arekti bar bolchi No Man's Land, jara bujhen na taderke bolchi, Bangladesh Myanmar er moddhe je shibanto royeche ebong shei shibanto porti majkhane kichu jayga thake, je jayga gulo sadharonoto na Bangladesh er na Myanmar er, ebong ei jayga gulotei sadharonoto No Man's bola hoye thake। মুরং গ্রামটা বাংলাদেশের বাংলাদেশ বার্মার নো ম্যানস ল্যান্ডে। আমি এখানে মৃত চিতাবাঘের ছাল দেখেছি, একজন লিখেছেন এবং তার মতো করে পড়ছি। দুপুর ১২টায় বুনো চাতালো শুকর ময়ূর দেখেছি, দিনের বেলাতেই বার্কিং ডিয়ার আর ভাল্লুকের ডাক শুনেছি। কাছের মোরং গ্রাম চিকন কালার লোকেরা বলে প্রতি বছর নাকি হঠাৎ কোনো জানান না দিয়ে বনের ভেতর রহস্যময় ধূপধাপ আওয়াজ আসে। শিকারীরা আওয়াজটা শুনলেই সবাই দৌড়ে বন থেকে পালিয়ে যায়, কিন্তু প্রতি বছরেই কয়েকজন পিছিয়ে পড়ে যায়। যারা পিছিয়ে পড়ে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে তাদের মৃতদেহ পাওয়া যায়। শরীরের আঘাতের চিহ্ন নেই, শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ দেখা যায়। এবং আমি নিজে যে কেওক্রাডং এ গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর মাইলের পর মাইল, জায়গার পর জায়গা সাধারণত ফাঁকা হয়ে থাকে এবং নো ম্যানস ল্যান্ড নামক যেসব গ্রাম রয়েছে সেইসব গ্রামগুলো ঢাকায় যারা আমরা থেকে অভ্যস্ত তারা দেখলে একটু বুঝবেন হয়তো বা যে এখানে মানুষ কিভাবে থাকে। না ইলেকট্রিসিটি রয়েছে, না কোনো যোগাযোগ ব্যবস্থা রয়েছে, না ভালো কোনো রাস্তা রয়েছে। এনিওয়েজ সেখানে খুব মানুষও একেবারে কম, সো খুব দুঃসাহসিক মানুষগুলো সেখানটায় থাকে এবং যারা ভৌতিক এ ধরনের ছোগুলো শুনে একটু বেশি পছন্দ করেন, অ্যাডভেঞ্চার যদি প্রিয় হয়ে থাকে তাহলে সেই রকম জায়গায় গিয়ে একটা হাত কাটাতে পারেন। আই গেস নতুন কোন এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন। ঠিক এই মুহূর্তে আমরা নেক্সট স্টোরিতে চলে যাবো। আপনি স্টোরি লিখে পাঠাতে চাইলে আমাদেরকে লিখবেন, লিখে তারপর facebook.com/bhautik908 এই ঠিকানায় আমাদেরকে ইনবক্স করে দিবেন। এবং যাদের কাছে এই মুহূর্তে কমেন্ট রয়েছে কোন স্টোরিটা বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কোন স্টোরিটা একেবারেই বিশ্বাসযোগ্য না, সেই কথাবার্তাগুলো লিখে আমাদেরকে কমেন্ট করবেন facebook.com/bhautik8 এই ঠিকানায়।
ভাইয়া আসসালামু আলাইকুম। 1996 সাল, ময়মন সিং মেডিকেল কলেজ। ঘটনাটি আমার নানার কাছ থেকে শোনা, কতখানি সত্য তা আমার জানা নাই, তবে ঘটনাটি সত্য বলা চলে, কারণ তখন আমি বেশ ছোট ছিলাম এবং ঘটনাটি আমার নানা নিজে চোখে দেখেছিলেন। দুই বান্ধবী মিলি এবং মমতা ছোটবেলা থেকে দুজন একসাথে পড়াশোনা করতেন, মেডিকেল কলেজে একসাথেই ভর্তি হয়েছেন, এক রুমে থাকে। দুজনের পরিচয় ছোটবেলা থেকেই, তাই সব কাজ দুজনে একসাথে করত। একদিন মর্গে প্র্যাকটিক্যালের কাজ পড়ল দুজনে একসাথে, লাশ কেটে পোস্টমর্টেম করা শেখানো হচ্ছে। মিলি থেকে মমতা একটু ভালো ছাত্রী, মমতা মনোযোগ দিয়ে লাশ কাটছিলেন। ক্লাস শেষে সবাই মর্গ থেকে বের হলেও মমতা খেয়াল করল না, সে মনে করল মিলি তার পাশে আছে। মর্গ থেকে বাইরে বোঝা যাচ্ছিল না যে এখন দিন না রাত। এদিকে মিলি মনে করল যে মমতা রুমে চলে গেছে, কথাটা বলতে ভুলে গেছিলাম। দিনটি ছিল বৃহস্পতিবার, শুক্রবার কলেজ বন্ধ। এদিকে মমতাকে ভেতরে রেখে মর্গের দরজা বন্ধ করে দেওয়া হয়। শনিবার মর্গের দরজা খুলতে গিয়ে ভেতরে অস্বাভাবিক ভাবে শব্দ শোনা যায়। ভেতরে গিয়ে দেখা যায় যে তা হল মমতা অস্বাভাবিক আচরণ করছেন। ওকে দেখতে অনেকখানি হিংস্র প্রাণীর মতো মনে হচ্ছিল। ওর মাথার চুল সাদা হয়ে গেছে এবং মর্গে যত লাশ ছিল সবকটা ছিল ছিন্ন বিচ্ছিন্ন। মমতাকে দেখে চেনা যাচ্ছিল না, যাকে দেখছিল তাকে সে আক্রমণ করে ছুটে আসত। শেষ পর্যন্ত মমতাকে গুলি করে মারা হয়। মমতাকে মারতে গুলি লেগেছিল 11টি। এই ঘটনায় 2 মাস পর মিলি আত্মহত্যা করে মারা যায়, কারণ মিলি মনে করত মমতা ওর কারণেই মারা গিয়েছে। ওই মর্গে এরপর কখনো আর ক্লাস হয় না। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ছিল আমার ঘটনা, জাকারিয়া খান বরিশাল থেকে।
জাকারিয়া খানকে ধন্যবাদ আমাদের কিরকম গল্প লিখে পাঠাবার জন্য। এবং আরেকটিবার মনে করে দিচ্ছি, বারবার মনে করে দিচ্ছি, আপনারা যারা এরকম গল্প জানেন তারা আমাদেরকে গল্প লিখে পাঠান। বেসিক্যালি গল্প না, আপনারা জানেন এমন কোন ঘটনা আর অফকোর্স সত্য ঘটনা অন্য কোনো স্টেশনে এখন পর্যন্ত পাঠাননি। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। SMS মাধ্যমে জয়েন করবেন, আর এর বাইরে ফাঁকে ফাঁকে চাইলে কিন্তু ফেসবুকে যারা সার্ফিং করছেন, সার্ফিং করতে করতে আপনার গল্পগুলো শুনছেন, শুনতে শুনতে আমাদেরকে চাইলে আপনার মন্তব্য জানাতে পারেন facebook.com/asianradio, সেই ঠিকানায়। সেখানে শুরুতেই আপনি একটি পোস্ট পেয়ে যাবেন, যে পোস্টটি আজকের ভৌতিকের পোস্ট, ঠিক রাত 12টায় পোস্ট করা হয়েছে। এবং সেই পোস্টটি চাইলে আপনি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো সেটি অন এয়ার করবার জন্য। ঠিক এই মুহূর্তে কারা কারা রয়েছেন আমাদের সাথে সেই কমেন্টগুলো পড়তে পড়তে আমরা শুরুতেই আমরা বেশ কিছু SMS
শরীয়তপুর থেকে আমাদের সাথে আছে সালমান, অনেক ভয় লাগছে, সে এবং তার বোন দাদা আমরা দুজন তোমাদের গল্পগুলো শুনছি, খুবই ভয় লাগছে। আমাদের সাথে আছে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে আছে রোমান, অনেক অনেকক্ষণ ধরেই সে অপেক্ষা করছিল কখন এই প্রোগ্রামটি শুরু হবে, আর এরকম একটি শো করার জন্য এশিয়ান রেডিওকে অনেক থ্যাঙ্কস নাইনসি ওয়েলকাম আপনাকে। আমাদের সাথে আছে সুহান, সুপনীল আছে, মাবন সিং ঠিক আছে আমাদের সাথে প্রথম শুনছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8-এ। সোহেল আছে আমাদের সাথে কামরাঙ্গীরচর থেকে, আজকের ঘটনাগুলো অনেক নাইস, অনেক ভালো লাগছে। জুরাইন থেকে আমাদের সাথে আছে মহিউদ্দিন হুসাইন টুডে, সেটা অনেক নাইস হবে আমরা এই প্রত্যাশা করছি। সে জাকির আছে আমাদের সাথে রায়ের বাজার থেকে, থ্যাংক ইউ সো মাচ, প্রতিদিন শুনে নিয়মিত লিসেনার আমাদেরকে লিখছে। মানিক আছে আমাদের সাথে লালবাগ থেকে, বিপ্লব আছে আমাদের সাথে বান্ডার থেকে, আশা করি করছি শোগুলো অনেক ভালো হবে শোটা। ওকে, রাকিব আছে আমাদের সাথে মাহমুদপুর থেকে, লাভলি আছে আমাদের সাথে লাভার বয়, চাকাই আছে আমাদের সাথে, আমাদের সাথে আলামিন আছে ঢাকা থেকে, আই লাভ ভৌতিক এমডি আছে, মাই ফয়সাল আছে আমাদের সাথে, এমডি জুবাইর আছে আমাদের সাথে, এমডি মোবারক হুসাইন আছে আমাদের সাথে, মুরসালিন আছে গুলশান দুই নাম্বার থেকে, রাব্বি আছে আমাদের সাথে মোহাম্মদ সিং থেকে, একটা একা ঘরে লাইট অফ করে শুনছে, প্রথম থেকে শুনছে, সাদ আছে আমাদের সাথে ঢাকা কামরাঙ্গীরচর থেকে, অনেক ভালো লাগছে, এমবি বাবু আছে আমাদের সাথে, আই এম নিউ ফ্রেন্ড, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ, লিখেছে প্রতি সবসময় আমাদেরকে শুনে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
ফেসবুকে আমাদেরকে লিখছেন শাহিন আলম, তিনি আমাদের সাথে রয়েছেন, রয়েছেন সনেট মাহমুদ, রয়েছেন আমাদের সাথে মামুন, এবং এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে রিমজিম আলী, নাকি রমজান আলী, খুব সম্ভবত সনেট মাহমুদ আমাদেরকে এগিয়ে টেক্সট করেছেন, রয়েছেন শাহিন আলম, তিনি রয়েছেন কনক ভাই, রাইট, অ্যাপ চাই এমনটা বলেছেন, অফকোর্স অ্যাপ হয়ে যাবে খুব সম্ভবত। এবং যারা যারা শুনতে চান পাচ্ছেন তাদেরকে বলছি আমাদের কিন্তু অনলাইনে শোনা যায় www.asianradio908.com। রয়েছেন আমাদের সাথে ইনসান কাজী এমডি আরাফা, তিনি বলছেন ভাই রেডিও নেট প্রবলেম করছে, আমার রেডিও যদি নেট প্রবলেম করে থাকে আপনি মানে একটু দূর থেকে শুনছেন, 4.5 কোটির বাইরে রয়েছেন, দ্যাটস ওয়াই এমনটা হচ্ছে। রয়েছেন মেহেদি হাসান আর্চ, অনেক ভয় লাগছে ভাইয়া, আমার সাথে শুনছি ভয় কাটানো, আচ্ছা কাথর হয়ে গেছেন এমনটা আপনি লিখেছেন। রয়েছেন আর যে রাজীব বলছে আমার কমেন্ট কেন পড়া হয় না, নির্জিম রিমজিম বলছেন কনক ভাই আমি তোমাকে দেখেছিলাম স্টুডিওতে তুমি, আচ্ছা অনেক থ্যাংক ইউ। আর রয়েছেন আমাদের সাথে টিকে মুহূর্তে মান্ডা থেকে বলছি ফোর্থ স্টোরিটা অনেক বেশি জোশ ছিল এবং আপনিও ভয় পেতে চান, আরো আবার যেহেতু ভয় পেতে চান, সো নেক্সট আমরা আরেকটা গল্প শুনে শুনবো, সে গল্প না মূলত আরেকটা ঘটনা শুনবো ফিরোজ খানের কণ্ঠে। এবং এরকম ঘটনা আপনার কাছে জানা থাকলে সেই ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন, এবং যাদের যাদের কমেন্ট পড়ে ফেলাম হোপফুলি তারা একটু শেয়ার করে দিবেন আমাদের পোস্টটা, যাতে সবাই জেনে ফেলে যে আমাদের ভৌতিক শোটা হচ্ছে। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি।
আসসালামু আলাইকুম, আমি শেরপুরের পাহাড়ি অঞ্চলে যাই। শেরপুরের জেলার পাহাড়ি অঞ্চলে একটি ক্যাম্প আছে, সেখানকার লোকমুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, ওই গুজবের কারণে কেউ জঙ্গলের কাছে যেতে চাইত না। যাই হোক, ওই গুজবের কারণে পার্থপক্ষে জঙ্গলের কাছে যেতে চাইত না, আর রাতের বেলা তো নয়, কারণ রাতের বেলায় শুকুরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল, সে ছিল খুবই চেতি আর এক রোখা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করবে। সবার নিষেধ উপেক্ষা করে ওই রাতে ওই সদস্য জঙ্গলের ভেতরে ঢুকল। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের ভেতর থেকে আরো গভীরে সে চলে যেতে লাগল। সে হঠাৎ খস খস করে বুনো ঝোপের ভেতর থেকে শব্দ আসছে শুনতে পেল। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেলে তাকে চমক দিয়ে একটা ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। ব্যাপারটা ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসল ভয়। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগল। ক্যাম্পের নিশানা ভুলে গেল, তার পেছনে তাড়া করতে লাগল খস খস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা লেকের ধারে এসে পৌঁছাল। কিনারে একটা নৌকা বাঁধা ছিল, সদস্যের মনে হল ওই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসল। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করল ভোর না হওয়া পর্যন্ত এক চুলও এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল, হঠাৎ জঙ্গলে আবার খস খস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকতে লাগল যেখান থেকে যে খস খস শব্দটি আসছে সেখানে। জঙ্গলের ভেতর থেকে সাদা একটা পোশাক পরা একটা মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে ছিল নিষ্ঠুর হাসি, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত, তার পকেটে ছিল একটা পুরো প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন ধরলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না, তাই সে সিগারেট ধরাল। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্টহাসি দিয়ে বলে, কতক্ষণ সিগারেট খাবি, আগুন তো নিভে যাবে, আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থর থর করে কাঁপতে লাগল। চেইন স্মোকারের মতো একটা সিগারেট শেষ না হতেই আর একটা ধরাতে লাগল। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন নিভে না যায়, কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল, এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল, সদস্য ওইগুলি একটা পর একটা চালাতে লাগল। মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল, একজন বাঁচার অপেক্ষা আর একজনের মারার। পূর্ব আকাশ ফর্সা হয়ে দিগন্তে বাতাসে ভেসে এল আল্লাহু আকবর আল্লাহু আকবর, ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগল। জঙ্গলে একটা থমথমে বিরাজ, জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে এ মানুষ, আরেকজন অশরীরী। মেয়েটা চলে যেতে প্রস্তুত হল, হঠাৎ থেমে দাঁড়াল, ধীরে ধীরে মুখটা লেকে ফিরাল, ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচতে পারবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল, চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল, তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিকে না এসে ঘুরে পথে অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। ভাইরা, এ ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
অলরাইট, আমরা আরেকটা ঘটনা শুনে ফেললাম এবং facebook.com/asianradio সেই ঠিকানায় আমাদেরকে যারা কমেন্ট করছেন, আশরাফুল রহমান শুভ তিনি বলছেন যে দিস ইজ দ্য বেস্ট হরর শো কনোভায়া। অলরাইট, এটা আপনার ব্যক্তিগত দাবি, আমরা ঠিক কিছু বুঝতে পারছি না। এ এইচ শুভ মির্জা তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন ভাই পোস্ট অলরেডি শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। সেমনি করে সবাই শেয়ার করলে হয়তো বা খুব দ্রুত ভৌতিকের পাবলিসিটি বেড়ে যাবে, খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে ভৌতিকের গল্প। রয়েছেন আশরাফুল রহমান, রয়েছেন আমাদের সাথে জোশিম, আই লাভ ইউ, আর রয়েছেন এশিয়ান রেডিও, এশিয়ান রেডিও কেমনটা তিনি বলেছেন। রয়েছেন আমাদের সাথে আবদুল্লাহ ভাই, আমার কমেন্ট পড়েছেন কিনা। রুতিরা দুপুর আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন প্রথম স্টোরি তা বিলিভ হচ্ছে। রয়েছেন আমাদের সাথে আনিস, তিনি বলছেন শুনছি খুব ভয় লাগছে।
আপনি সুন্দর করে আপনার মতামত গুলো আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, লিখুন আপনার সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে। প্রথমে টাইপ করুন AR স্পেস, আপনার নাম স্পেস, আপনার লোকেশন স্পেস, আপনার কথাবার্তা করে লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। যেমনটুকু আমাদেরকে লিখেছে তার নামটি হচ্ছে আনিশা, আছে আমাদের সাথে খিলগাঁও থেকে। কালকে থাকবো কিনা না, আমরা প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টা বাজ থেকে শুরু করি রাত 2টা পর্যন্ত আপনার সাথে থাকি ভৌতিক 90.8 নিয়ে। ইয়াসমিন আছে আমাদের সাথে বানসারাম, ওর থেকে মনটা ভালো নেই, তারপরে তোমাদেরকে শুনছি কিন্তু এখন ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ফাইম আছে আমাদের সাথে গোলাপবাগ থেকে, শুনছি খুব ভালো লাগছে। দ্বিতীয় গল্পটি ফরাদ খান আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে রিয়াদ, আমাদের সাথে আছে জেলিস, আমাদের সাথে আছে তানভীর, কোনাবাড়ি থেকে ফয়সাল আছে, আমাদের সুমন আছে আমাদের সাথে, আমাদের সাথে জীবন আহমেদ আছে আমাদের সাথে, স্টোরিগুলো খুবই দারুণ। আপনি লিখেছে আফসানা আছে আমাদের সাথে মালিবাগ থেকে, আমাদের খুব ভয় লাগছে। সুমন আছে আমাদের সাথে লাল মাটিয়া থেকে, সে তার এক্সাম, তারপর রাত 2টা পর্যন্ত শুনছে, ভালো লাগছে। আমরা লিখেছি আমাদের সাথে আছে মাহবুব চাঁদপুর থেকে আমাদের সাথে, তৃতীয় গল্পটি তার ভালো লাগছে। মিরাজ আছে আমাদের সাথে, তন্ময় শাহ আছে আমাদের সাথে কাঁচিপাড়া থেকে, অনেক ভাল লাগছে, আবার তার এসএমএস করার জন্য থ্যাঙ্কস জানছে, ওয়েলকাম। নূর হোসেন আছে আমাদের সাথে, হৃদয় আছে ঢাকা থেকে, ফাইম আছে আমাদের সাথে, রকি তিনি আসতে চাচ্ছে, যোগাযোগ করে নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আমাদের সাথে আছে। আফসিয়া হোসাইন আমাদের সাথে, সজীব আছেন ভাইয়া, সরোয়ার আছে আমাদের সাথে মিরপুর থেকে, আমাদের সাথে আছে রোহান, মানিক আছে আমাদের সাথে, সাদ আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এসে বলছে সে আমাদের স্টুডিওতে এসে লাইভ স্টোরি বলতে চাচ্ছে, ফোন নাম্বার দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য বন্ধুরা।
সার্চ অফ নো গ্রাউন্ড, অনেকেই জেনে থাকবেন মেঘনা নদী যেখানে সাগরে বিশেষে, জায়গাটাকে বলে সার্চ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী। আরেকটি বার বলছি, সার্চ অফ নো গ্রাউন্ড বলা হয়ে থাকে গ্যাঙ্গেয় দ্বীপে গঠনের পর থেকে দ্বিতীয় মুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে। আরেকটি বার বলি, গ্যাঙ্গেয় ব দ্বীপ গঠনের পর থেকে দ্বিতীয় মুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে। এখানে গভীরতা পরিমাপ করা যায়নি। সম্প্রতি ঢাকার একটি অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে কিছু লোক যুক্ত হয়ে এখানে তিমির অনেক মারাত্মক কিছু ছবি তুলেছেন এবং সার্চ অফ নো গ্রাউন্ড লিখে যদি গুগলে সার্চ দেন আই গেস কিছু একটা পেলেও পেয়ে যেতে পারেন। এরপর রয়েছে ভূতুরে গল্প পেজ থেকে সংগৃহীত অনেকগুলো গল্প রয়েছে, সেখান থেকে গল্প আপনাদেরকে শোনাবো কি শোনাবো না সেটাই বুঝতে পারছি না, বাট এই মুহূর্তে অনেকগুলো লোকেশন রয়েছে, যে লোকেশনগুলোর কথা আপনাকে বলতেই পারি। মিরপুরে ইনডোর স্টেডিয়ামে আগে যখন পুকুর ছিল তখন 2-3 বছর পর পর একজন করে মানুষ নিত, শেষ মানুষটার কথাই তা আমাদের কাছে যেটা মনে হয়েছে, যখন ছোট ছিল তখন একদিন দুপুরবেলা 6 নং সেকশনের নানটু নামে একজন পুকুরে গোসল করতে নামে প্রতিদিনের মতো, কিন্তু সে আর উঠে আসে না পুকুর পাড়ে, তার স্যান্ডেল লুঙ্গি গামছা সব পরে থাকে। এদিকে তার মা তার খোঁজে পুকুরে আসে, সবাই বলে হা দেখছিলাম ও তো গোসল করতে এসেছিল ইত্যাদি ইত্যাদি। তখন ওই পুকুরে আশেপাশের অনেক মানুষ গোসল করত, তারপর কত ডুবুরি কত মানুষ পুকুরে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু নান্টু মিয়াকে আর খুঁজে পেল না। তারপর 24 ঘন্টা পর তার লাশ ভেসে উঠেছিল, কোন রকম কিছুই হচ্ছিল না লাশের শরীরে। সবাই বলছিল সে কোলে নিয়ে গিয়েছিল স্টেডিয়ামে বানাবার সময় নাকি অনেক সমস্যা হয়েছিল তখন শুনেছিলাম। এই ধরনের ঘটনা কিন্তু আমরা গ্রামের দিকে প্রচুর শুনতে পাই, বেশ কিছু পুকুর রয়েছে যে পুকুরে প্রায় প্রতি বছর কেউ না কেউ গোসল করতে নেমে সাধারণত মৃত্যুবরণ করছে, যেটা কোন মৃত্যু যেখানটায় হবার কথা না, এরকম ঘটনা প্রায় ঘটে থাকে এবং যেগুলো সত্যি কোনো বর্ণনা নেই। এখন পর্যন্ত গ্রামে এরকম অনেক ভয়ঙ্কর পুকুর রয়েছে, যেসব পুকুরে প্রায় কেউ না কেউ মরে যাচ্ছে, কেউ না কেউ নিজেকে হারিয়ে ফেলছে, কেউ না কেউ তাদের আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে। ইনফ্যাক্ট যেসব ছোটখাটো বিল রয়েছে সেসব বিলের পাশ দিয়ে যখন কোনো ব্রিজ কিংবা কোনো কনস্ট্রাকশন বানাতে যাচ্ছে, সেই কনস্ট্রাকশন বানাতে গিয়ে কনস্ট্রাকশনের কেউ না কেউ সেখানে আহত হচ্ছে, নিহত হচ্ছে। ইনফ্যাক্ট যারা এখানে কাজ করে সেখানে তারা স্বপ্নে দেখছে যে সেখানে যদি আমাকে মাথা না দেওয়া হয় 40টা 50টা 10 দশটা কিংবা বিশটা তাহলে হয়তো সেই ব্রিজটা তৈরি হবে না। এ ধরনের ঘটনাগুলো প্রচলিত ঘটনা এবং যারা গ্রাম থেকে ঢাকা এসেছেন তারা অনেকে এই ঘটনাগুলো জেনে থাকেন। এনিওয়েজ, আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই মুহূর্তে আর কোনো কথা বলবো না, আমাদের ফেসবুক মাধ্যমে জয়েন করুন, লিখুন facebook.com/asianradio, সেই ঠিকানায় আপনার মন্তব্য এস এম এস করুন, লিখুন এ আর স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারটা। আমরা আরেকটা স্টোরি শুনবো, স্টোরির পরপর ফিরছি একজন শ্রোতাকে নিয়ে।
তৌফিক ওমর সচিব, রাজবাড়ি জেলার কাঁচিবাঁধা গ্রাম থেকে বলছি। আমাদের অনেক পুরনো একটা পুকুর আছে, সেটি মোল্লার পুকুরের নামে পরিচিত। ওই পুকুরটি নিয়ে অনেক বদনাম রয়েছে। লোকমুখে শোনা যেত যে ওই পুকুরের পাশে নাকি অনেক অশরীরী জিনিস থাকে। সন্ধ্যার পরে সেই পথে দিয়ে কেউ কখনো যাতায়াত করত না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা প্রচলিত ছিল সেই পুকুরকে ঘিরে। পুকুর পাড়ে অনেক ঝোপঝাপ ছিল। এটি অনেক বছর আগের ঘটনা। পুকুর পাড়ের এক কৃষক তার বড় বড় দুটো মহিষকে গোসল করানোর জন্য পুকুরে নামায়। সে একা গোসল করাতে সমস্যা হবে বলে সে তার ছেলেকে ডাকতে বাড়িতে যায়। ফিরে এসে তারা দেখে তাদের মহিষ দুটি আর পুকুরে নেই। তারা সারা খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পাওয়া যায়নি। অবশেষে মহিষ দুটির মরদেহ বিকেলের দিকে পুকুরে ভেসে ওঠে। অন্য আরেক দিনের ঘটনা, আমাদের বংশের একটা মেয়ে সাঁতার জানা সত্ত্বেও গোসল করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে মেয়েটির মৃতদেহটিও সন্ধ্যার পর ওই পুকুরে ভেসে ওঠে। পুকুর পাড়ের মামুন ভাইয়ের বড় মেয়েটিও পুকুরে ডুবে মারা যায়। 2011 সালের কুরবানির ঈদের নামাজ শেষে এসে দেখি অনেক লোক পুকুরে নেমে কি যেন খোঁজাখুঁজি করছে। অবশেষে শাহিদা ফুপুর লাশ মাছ পুকুর থেকে তোলা হয়। আমাদের এলাকার নীলু চাচার স্ত্রীকে স্বপ্নে কে বা কারা যেন বলছে, তুই পূর্ণিমার রাতে দুইটা ডাব নিয়ে পুকুরের পূর্ব পাশের ছেলের ঘাটে রেখে একটা সোনার কলস নিয়ে যাবি, তুই লালে লাল হয়ে যাবি। কিন্তু তুই কথাটা কাউকে বললে তোর ক্ষতি হবে। কিন্তু মহিলাটি রাতের স্বপ্নের কথা সবাইকে বলে দেয়। পরের দিন মহিলাটি ঘুম থেকে উঠে দেখে তার মাথায় কোনো চুল নেই। পরে আমাদের মসজিদের ইমাম সাহেবকে সে কথা বলে। তিনি বলেন, রাতে যারা ওই মহিলাটির কাছে দুটি ডাব দিয়ে সোনার কলস আনতে বলেছিল তারা ছিল ওই পুকুরের কিছু খারাপ জিন। আর মহিলাটি যদি ওই ডাব দুটি দিয়ে সোনার কলস নিয়ে আসত তাহলে তার যে দুটি ছেলে মেয়ে ছিল তারা সেদিন রাতেই মারা যেত। ওই পুকুরকে নিয়ে আরো ঘটনা আছে, পরে লিখে পাঠাবো। খোদা হাফেজ।
শুনে ফেললাম এবং পুকুরের ঘটনাগুলো বলার আগেই কিন্তু আমি বেশ কিছু ঘটনা বলছিলাম, পুকুর পিল সহ আরো এরকম ব্রিজ সম্পর্কিত কিছু ঘটনা। এনিওয়েজ, ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আমার সাথে আছি, দুটো পর্যন্ত থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদেরকে ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, রয়েছেন মামুন, তিনি আমাদেরকে কমেন্ট করেন, শাহিন আলম তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন আমাদের সাথে ইনসান, এবং যারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের ভৌতিকের পেজে কমেন্ট করেছেন। ভৌতিকের পেজ থেকে একেবারে আমরা কমেন্টটা পড়বো না, আমরা কমেন্ট পড়বো শুধুমাত্র এশিয়ান রেডিও 908 যে পেজ রয়েছে সেই পেজ থেকে। সো আপনারা কমেন্টগুলো সেখানটায় পাঠান এবং যারা যারা গল্প লিখছেন তারা গল্প লিখে পাঠান শুধুমাত্র ভৌতিক 908 সেই ঠিকানায়। রয়েছেন আমাদের সাথে রাজান, তিনি বলছেন ভাই আমার কমেন্ট পড়া হচ্ছে না, একই কমপ্লেন বারবার। সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন ভাই তোমরা এত ভালো কেন। অলরাইট, আচ্ছা সিরিয়াসলি থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে ইমরান হোসেন, শুনছি আপনাদেরকে সাথেই থাকুন। রয়েছেন আমাদের সাথে কাজী এমডি আরাফাত, তিনি আমাদেরকে শুনছেন। পিরোজ ভাই, আমি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ইউটিউব থেকে, থ্যাংক ইউ ভাইয়া। মেহেদী হাসান আরিফ, তিনি বলছেন অনেক ভয় লাগছে ভাইয়া, আম্মুর সাথে শুনছি ভয় কাটানো উচিত। জাহিদুল হক লিঙ্ক, তিনি বলছেন আজকের গল্পগুলো অনেক ভয়ের, মর্গের গল্পটা ছিল অনেক ভয়ঙ্কর, আমি এরকম গল্প খুঁজতেছি, একা একা শুনে এখন ভয় লাগছে, ফিরোজ ভাইয়ের গলাটা কিন্তু হরর টাইপের। ইয়েস অবশ্যই কথা বন্ধু। সজীব, তিনি বলছেন হেই ভাই, আমি সজীব নবীনগর থেকে শুনছি, আমি এখন কবরস্থানের পাশে বসে শুনছি, আমার রুম থেকে কবরস্থান মাত্র 10 ফিট। আই গেস এই মানুষরা সব থেকে বেশি ভৌতিক ফিলিং গুলো এই মুহূর্তে ফিল করতে পারছে। আমরা বেশ কিছু এসএমএস পড়তে চাই।
এসএমএস এর মাধ্যমে আপনার মতামত আমাদেরকে নিশ্চয়ই লিখে পাঠাবেন, এমন প্রত্যাশা আপনার কাছ থেকে আমরা করতে পারি। সো লিখুন আপনার কথাবার্তা গুলো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তা গুলো, লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। ঢাকা VKSP থেকে আমাদের সাথে আছে আরাফাত শান্তোষ, শুনছে আমাদের নতুন বন্ধু, আমাদের লিখেছে স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। আমাদের সাথে আছে সূচনা নারায়ণগঞ্জ থেকে, সূচি খুবই ভালো লাগছে, তৃতীয় গল্পটি তার ভালো লাগছে। আমাদের লিখেছে ফাইজুল হক ফ্রম জামগড়া আশুলিয়া থেকে, শুনছে অনেক ভালো লাগছে, আমি আমাদের সাথে আছে, থ্যাংকস জানাচ্ছি আমাদেরকে শুনছে সে। আমাদের লিখেছে হ্যালো, আমি জানফিয়া জেনি আছে আমাদের সাথে ফ্রম ঢাকা লক্ষ্মী বাজার থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে রায়হান ঢাকা থেকে, নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। আমাদের সাথে আছে তৌসিফ আছে আমাদের সাথে শুনছে সে অনেক গ্যান্ডারিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। দ্বিতীয় গল্পটি তার অনেক অনেক ভালো লাগছে। শাহিন আছে আমাদের সাথে, শিহামুদ্দিন আছে আমাদের সাথে, মণি আছে আমাদের সাথে গ্যান্ডারিয়া থেকে, এই প্রথম শুনছি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া আছে আমাদের সাথে, শাওন আছে যাত্রাবাড়ি থেকে, আমাদের সাথে আছে আলফি রহমান আছে আমাদের সাথে, শুনছে সাজ্জাদ রহমান আছে আমাদের সাথে, ধ্রুব আছে আমাদের সাথে, আমি তোমাকে নতুন ফ্রেন্ড শুনছি, অসম লাগছে।
শ্রোতা, এই পর্যায়ে আমাদের সাথে একজন লিসেনার রয়েছেন যার কাছ থেকে আমরা শুনবো তার সাথে ঘটে যাওয়া কিংবা তিনি জানেন এমন কোন ঘটনা। প্লিজ আপনি আপনার নামটা বলুন।
আমার নাম মুকুল জামিল।
আচ্ছা, আপনি পেশাগত জীবনে কি?
আমি জব করছি, ব্যবসা করছি, আর আপাতত গান করছি।
এখন আমরা শুনবো সিঙ্গারের কাছ থেকে, এবং এটা ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ভৌতিকে কোনো সিঙ্গার নিয়ে এসেছি। সো জামিল ভাই, আমরা শুরু করি তাহলে আপনার ঘটনাটা।
আসলে এমন একটি সাবজেক্ট নিয়ে আমি মানে এখন মুখোমুখি, সেটা হলো যে আমার আমি আসলে তাত্ত্বিক বা তান্ত্রিক কিছু ব্যাপার আসলে আমি নিজে একটু আতঙ্কিত থাকি। হ্যাঁ, তারপর আমি বলছি যে আমার ঘটে যাওয়া লাইফে মানে একটু মানে আধ্যাত্মিক বা একটু মানে একটু কিছু টাচ বা একটু কি বলে যে একটু মানে কিছু ভৌতিক ব্যাপার ঘটে গিয়েছিল লাইফে।
হ্যাঁ, আচ্ছা, এটা এটা কোন ইয়ারের ঘটনা, মানে কত বছর আগে?
এটা হলো আমি বলি 2002-2004 হবে।
আচ্ছা, আপনি তখন কিসে পড়তেন?
তখন আমি 5-এ পড়তাম।
আচ্ছা, ক্লাস 5 এর ঘটনা আপনার। আচ্ছা, ওকে, আমরা শুনি দেন কি ঘটনা ছিল সেটা।
ঘটনাটা ছিল যে আমার দাদির কাছে আমরা থাকতাম, দাদির কাছে থাকতাম, আর আমাদের একটি মানে পুরাতন বাড়ি ছিল।
আচ্ছা,
ওই বাড়িতে দাদি একলা থাকতো, যারা ওখানে বসবাস করতো উনি ওখানকার জমিদার ছিল, নাম ছিল চুনিলাল, চুনিলাল ছিল। তা উনি অনেক অত্যাচারী ছিল, তা উনি এমন অত্যাচারী ছিল যে ওনার শুনেছি ওনার ওয়াইফ মানে একটা চিলেকোঠার একটা ঘর ছিল, ছোট একটা ঘর ছিল, ওখানে সে আত্মহত্যা করেছিল। ওটা একটা ব্যাপার যে ওর সেই যে তার যে একটা একটা আত্মহত্যা করা মানে এই ধরনের ঘটনা ওই এলাকায় অনেকেই মানে দেখেছে, শুনেছি, একটা আতঙ্ক ব্যাপার ছিল। তা সেই ঘটনা কেন্দ্র করে দেখা যাবে যে আমার আমার আমি মানে যখন আমরা ছোট ছিলাম, আমার যখন আমরা মানে ঈদ কোনো কোনো অকেশন হলে যেহেতু দাদির কাছে আমরা সবাই আসতাম, আমাদের ফ্যামিলিটা অনেক বড় ছিল, আমরা যেহেতু অনেকেই ছিলাম, আমরা কাজিনটা অনেকেই ছিলাম, তখন আমরা দাদি খুব গল্প রসিক ছিল এবং দাদি ওখানে খুব পপুলার একজন ইয়ে ছিল, যে মানে কি বলে যে
গল্পকার
গল্পকার হোক বা অনেকে দাদির কাছে এসে সাজেস্ট করতো, সাজেস্ট নিত। হ্যাঁ, এই দাদি অনেক গুণে সমৃদ্ধ ছিল।
আচ্ছা আচ্ছা।
তারপরে বিভিন্ন ভাবে হোক দাদি মানে দাদি খুব সাহসী ছিল, কোনো কিছু কেয়ার করতো না, কোনো কিছু কেয়ার করতো না। দাদি একলা থাকতো, খুব একদম মানে কি বলে যে একদম মানে খুব মানে স্বাধীন চেতা। হ্যাঁ, আমি এটা শুনেছি যে দাদি মানে মানে একলা থাকতে পছন্দ করতো। হ্যাঁ, আর কেউ মানে কোনো ডোন্ট কেয়ার ব্যাপার ছিল, যে কেউ আমার কাছে আসলে আসুক না আসলে না আসুক সমস্যা নেই। হ্যাঁ, এই তো ওইভাবে থাকতো। আর দাদি তিন ছেলে ছিল, মানে আমার আমার মেজর চাচা এবং ছোট চাচা ছিল করাচিতে ছিল, তখন জবের কারণে ছিল। আর আব্বা তো পুলিশে ছিল, যেহেতু অফিস ছিল আব্বা বিভিন্ন, আব্বা যখন এই ঘটনাগুলো যখন মানে এই ঘটনাগুলো যখন মানে আমাদের ক্ষেত্রে ঘটেছে, তখন মানে আব্বা ছিল না, আমরা দাদির কাছে থাকতাম।
আচ্ছা আচ্ছা। আমার মূল ঘটনায় চলে যায়।
মূল ঘটনা হলো যে দাদি নূপুরের শব্দ শুনত ছাদে। হ্যাঁ, ছাদে নূপুরের শব্দ শুনত। তা দাদি মনে করতো, মনে করতে হয়তো কোন আশেপাশে তখন তো যাত্রার একটা একটাই ফ্লেভার ছিল, যত যাত্রা হচ্ছে তখন মনে হয় দাদি তখন ইয়ে করতো, মানে তার মুখ দিয়ে যেটা শোনা সেটাই বলতেছি, সে কান পেতে থাকতো। হ্যাঁ, কান পেতে থাকতো, দেখতো যে না এত এত নিখুঁত ভাবে এত সুরেলা ভাবে কিভাবে হয়। দাদি ছাদে যেত, ছাদে যাওয়ার পরে তখন দেখা যাবে স্টপ হয়ে যেত,
সেই শব্দটা আসতো না,
শব্দ স্টপ হয়ে যেত।
আচ্ছা,
এইভাবে দেখা যাবে যে আবার 10-15 দিন পরে, হ্যাঁ 15 দিন পরে আবার সেম ঘটনা হতো, যে মানে দুজন নাচছে বা শুধু ঘুঙুরের শব্দ হতো। হ্যাঁ, তা এইভাবে দেখা যাবে যে চলতে থাকতো। একটা সময় দাদি না মানে ইয়ে করতো, যে আসলে এই ব্যাপারগুলাকে কেউ কি, যেহেতু তখন তো সিকিউরিটি ছিল না বা একলা ছিল, হয়তো বা কেউ যে এটা কি আসে না, কেউ হয়তো বা আশেপাশে কেউ যে হয়তো বা এটা করতেছে, কোনো মানুষ করতেছে। হ্যাঁ, দাদি হয়তো এটা মনে করতো। ওকে, তারপরে দাদি আরেকদিন শুনলো যে মানে মানে সুমধুর মানে কোরআন তালাওয়াত, মানে সে মানে মুগ্ধ, সে জানলা খুলে সে মুগ্ধ হয়ে শুনতো দাদি। হ্যাঁ,
তখন আর ঝুমুরের শব্দটা হতো না,
না তখন আবার এটা হতো না, এটা দেখা যাবে যে 2-3 মাস এটা হয়েছে, অনেকদিন পর পর হতো তাদের লাইফে। হয়তো বা সে মানে প্রথম যে যে পর্যায়ে যেটা হয়েছে, হয়তো বা 4-5 দিন হয়েছে।
আচ্ছা,
কোনদিন মাছ ধরতে হতো, কোনদিন হতো হলো দেখা যাবে 12টার দিকে হতো, কোনদিন দেখা যাবে যে দাদি বা তাহাজ্জুদের নামাজ পড়তো, ওই টাইমটা বেশি হতো।
আচ্ছা আচ্ছা।
তারপরে তো এই এই এইসব ঘটনাগুলো আমরা 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 খুব শুনতাম। শোনার পরে যেহেতু ওই ইনভারমেন্টের ঘটনা ঘটতো, আমরা আসলে কি যেহেতু আমরা দোতলায় থাকতাম, একতলা একতলা কিছুই থাকতো না, একতলা আমাদের ইয়ে ছিল, পড়ার একটাই ব্যাপার ছিল ওখানে, যে ওখানে ওখানে একটা টেবিল ছিল প্লাস কিছু চেয়ার ছিল আর একটা খানসামা যেটা মানে সেটা ছিল। আর আমরা করতাম কি মানে আমরা এতই আতঙ্কিত ছিলাম যে মানে নিচে এসে আমরা দাদিকে ডাকতাম, তখন তো কলিং গেলে ইয়েটা ছিল না, সিস্টেমটা ছিল না, আমরা চিল্লাতাম দাদি 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 এসে আমাদেরকে উপরে নিয়ে যেত প্রতিটা মানুষকে। দাদি আমাদের অনেক এই লাইফ অনেক কষ্ট করছে আমাদের জন্য। হ্যাঁ, এই তা দাদি এটা হইতো কি এইটাই বলতো দাদি। অবশ্য আমরা যখন আমরা আসলে যখন দাদি যখন বলতে চেত, হ্যাঁ আমরা আবার খুব ইন্টারেস্ট করতাম, বিশেষ করে রাতে রাতে খুব আমরা আমরা সব ভয় পেতাম। আবার দেখা যাবে যে সব একদম কাচুমুচু হয়ে একজনকে ধরে আমরা দেখা গল্পটা শুনতাম, আবার দেখা যাবে যে ঘটনা পর্বে দেখা যাবে আমরা ঘুমাতে পারতাম না, আবার বাথরুম নিতাম, সব দল পেতে যেতাম, একজনকে একদম ধরে ধরে যেতাম। হ্যাঁ, এই ছিল আমাদের এই গল্প। তারপরে এতো এইভাবে দেখা যাবে যে অজস্র কিছু ছোট ছোট গল্প দাদির মুখ দিয়ে শোনা, যেহেতু যেহেতু দাদির লাইফে এগুলো এগুলো ঘটেছে। হ্যাঁ, তা এগুলো আমাদের ভিতরে দেখা যাবে যে আমাদের এস্টাবলিশ যে না আসলে।
আচ্ছা, এরপরে এই দুটো শব্দের কথা আপনি বলেছেন, ঝুমুরের শব্দ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, আর কি কি শুনতে পেতো তিনি?
আর শুনেছি দুটো তাল গাছ ছিল, দুই তাল গাছে মানে ইয়ে করতো, যে মানে দাঁড়িয়ে থাকতো বিশাল একজন, এটা দাদি কখনো দেখেনি, তবে আমাদের মনুখা নামে একজন আমাদের একজন আমরা আঙ্কেল বলতো, আমাদের খুব লাইক করতো মনুখা, মানে আব্বা যেহেতু ছিল না, যেহেতু আমরা ওনার কাছে অনেক কিছু আবদার করতাম, যেহেতু তখন কলা বিস্কিট আমরা ওনার
কাছে, তার কাছ থেকে শুনেছিলেন।
উনি খুব সাহসী ছিল, দুর্দান্ত সাহসী ছিল। হ্যাঁ, ওনার সাহসের ঘটনা আমি একটু বলতেছি। উনি কোবরা সাপ আছে না যেটা, ওখানে অনেক সাপের ইয়ে ছিল, অনেক পুরানো বিল্ডিং টিল্ডিং ছিল, অনেক গর্ত ছিল, মানে কোবরা সাপ, দারাস সাপ, তারপরে কোন জাত সাপ ওখানে আমাদের ওই জায়গাটাতে মানে মানে সাপের একটা ইয়ে ছিল, মানে ইয়ে ছিল খুব মানে মানে
বিচরণ যেটাকে বলে
অবাধ বিচরণ ছিল, এই সবাই দেখতো সাপ। হিন্দু অনেক ছিল ওখানে, দেখা যাবে যে ওটা অভয়নগর ওই জায়গাটা খুব এখন বাংলাদেশে খুব বিখ্যাত জায়গা, কিন্তু অভয়নগর থানা খুব বিখ্যাত জায়গা, যেটা আমি একটু বলি যে একটু মানে সর্বহারা একটা সাপোর্ট আছে সেটা আমি বলতে চাই।
আপনি তার সাহসের কথা বলছিলেন,
সে হলো মানে সে সাপ দেখলে সে মানে মারার জন্য সে মানে খুব মানে পিছপা হতো না, দেখা মানে ওটাকে তাকে হিট করতে হবে এবং তাকে স্পটে তাকে মারতে হবে, সে এমন সাহসী ছিল। এবং সে কিন্তু লাস্টে কিন্তু সাপের কামড়ে সে মারা গেছে।
আচ্ছা আচ্ছা।
তারপরে সে সে বলতো যে মানে আমি সে আবার খুব ইয়ে ছিল যে মানে একটু দাঙ্গা বাজছিল, প্লাস দেখা যাবে আড্ডা বাজছিল, তখন তো আবার নদীর উপর হয়ে দেখা যাবে যে একটা ব্যাপার ছিল, একটা ব্যাপার ছিল নদীর উপরে আসতো অনেক রাত করে আসতো, তখন সে বলে দেখতো যে মানে দুইটা পা এইভাবে দাঁড়িয়ে মানে দুটা পা দুই তাল গাছে এইভাবে মানে কেউ বা সে নিজেই দেখ একজন বিশাল একজন মানুষ দেখতো।
আচ্ছা, মানে দুটো তাল গাছের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, এই ধরনের কিছু।
আমি অফ এয়ারে শুনছিলাম শ্মশান ঘাটের একটা গল্প।
শ্মশান ঘাটের ঘটনাটা এটা তো আমার নিজের দেখা।
জি, এটা আমার শুনি একটু প্লিজ।
নিজের দেখা, তখন ওই তো তখন সম্ভবত আমি তো ধরেন আব্বা তখন দাঁড়িয়ে কাছে আমরা ছিলাম, তখন আব্বা যে আমাদেরকে সব পড়াশোনার ঘাটতি প্লাস এইসব ব্যাপার যে দাদির কাছে এতগুলো মানুষ, দাদিও দেখা যাবে আমরা খুব জ্বালাতন করতাম, প্লাস দেখা যাবে সবকিছু মিলে দেখা যাবে আব্বা তখন আমাদেরকে নিয়ে আসে। তখন আব্বা তখন পটুয়াখালী থানায় ওসি ছিলেন, তখন আমাদেরকে নিয়ে আসে। ওকে দেখা যাবে তখন আমি পড়ি ক্লাস সিক্স রানিং। হ্যাঁ, এই তখন আমাদের আমি তখন তো দেখা যাবে যে মানে সকালবেলা উঠতে হতো অনেক, তা আমাদের বাসার টিচার আসতেন একজন, সে আমি আমার যে ইমিডিয়েট বড় যে বোন আর বড় যে ভাই ছিলেন, আমরা তিন একই টিচার পড়তাম। তা আমাদের রাস্তার পাশে যে বাসাটা ছিল বাউন্ডারি দেওয়া ছিল, বাউন্ডারিটা ছিল তার কাটা ছিল। হ্যাঁ, মানে রাস্তা থেকে সবকিছু মানে জানলাটা খুললে সব ওপেন দেখাতো, যেহেতু মাস্টার এসে জানলাটা খুলে দিত, খুলে দেওয়ার পরে টেবিলে বসতেন, তারপরে মানে এমন হতো এত সকালে মাস্টারটা আসতেন যে আমাদের উনি এসে আমাদেরকে মানে উঠাইতেন। ওকে, উনি আসতো, আসার পর জানলা খুলে দিল, আমরা আসলাম, আমরা ঘুম ঘুম চোখে নিয়ে দেখা যাবে যে যে এসে পড়তে বসলাম, তখন দেখি স্যার দেখি সব জানলাতে তাকায় আছে, বলে কি এত লোক কোথায় যাচ্ছে, এত লোক কোথায়।
সকাল সকালে ভোরে
তখন বাজে হলো ধরেন 6:30 বা 7:00 বাজে।
আচ্ছা, ওকে,
তখন আমাকে স্যার বলো দেখতো মুকুল মানে কোথায় যাচ্ছে মানে কি হয়েছে। পরে আমি যাই শুনলাম যে কোন এক মহিলা কোন এক মানে নতুন বিয়ে হয়েছে একটা মেয়েকে গাছের আগায় মানে ইয়ে করছে মানে উঠায় রাখছে। হ্যাঁ, গাছের আগে উঠায় রাখছে। তা এখন হলো আমি স্যারকে এসে বললাম যে চল তো যাই, তো আমরা সবাই মিলে গেলাম। তা এই এই ঘটনাটা দেখা যাবে যে আমি বাসে আর আমার বোন ছিল, মাকে মা তো যেতে পারে নাই, আব্বাকে বলছি, তখন আব্বা মানে বসেছিলেন, আব্বাকে বলছি আমরা বাসার সবাই গেছি, ইভেন আমার থানায় যত আমাদের ছেলে মেয়ে ছিল আমি যে দেখি স্পটে সবাই ওখানে, এলাকার এমন কেউ নাই, হাজার হাজার মানুষ মানে শ্মশান ঘাট ঘিরে একদম আকাশের দিকে তাকায় আছে, কোথায় কোথায় তখন আমাদের কোথায় কে 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 কে। অনেকক্ষণ দেখার পর দেখি একটা লাল একটা শাড়ি পরা একটা চিকুন একটা ডালে, হ্যাঁ মগ ডালের মতনই কিন্তু ডালটা বেকানো ছিল।
আচ্ছা, বাঁকানো ডাল,
বাঁকানো ডাল ছিল, জাস্ট শুয়ে আছে, শুয়ে মানে একদম এমন একটা ডাল যেটাকে আমি কি বলবো হাতের থেকে হয়তো একটু আমার কি বলে যে ধরেন হাতের থেকে একটু মোটা হবে।
আচ্ছা,
হ্যাঁ একদম একটা লাল একটা শাড়ি পরা, শাড়িটা হাঁটুর অনেক উপরে উঠানো, হ্যাঁ আর হলো মানে একদম বাংলা টাইপের ইয়ে পরা শাড়ি পরা, আর মুখে পান খাচ্ছে অজস্র মানে মুখটা যে লাল অনেক দূর থেকে বোঝা যাচ্ছে।
আচ্ছা,
আর কিছুক্ষণ পর পর সে চিপ ফেলাচ্ছে, হ্যাঁ আর চিপ ফেলাচ্ছে, আর ওই ইয়ে বটগাছটা ছিল মানে একটা শ্মশান একটা মানে কি বলে মন্দির, মন্দিরের উপরে হওয়া একটা গাছ, সে বিশাল গাছ, সে একদম মানে কি বলে যে বিশাল গাছ। তা ওই গাছের আশেপাশে আমরা যেতে সন্ধ্যার পর আমরা ভয় পেতাম, যেহেতু ওই যে একটা মাঠের পাশে গাছটা ছিল আমরা সন্ধ্যার কাছে চলে আসবো, গাছকে ভয় পেতাম, কেউ না থাকলে আমরা থাকতাম না ওখানে, শুধু আমরা না দেখা যাবে এলাকার সবাই। তারপরে গেলাম, দেখলাম যে মানে একটা মানে পরে অনেকে, আমরা তো গেছি দেরি করে গেছি, তারপরে দেখলাম যে ওখানে 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 একটা সাধু থাকতেন, যে ওখানে শ্মশানকে মানে ওই ওই ইয়েতে ওই ওই শ্মশান ঘাটে একজন সাধু বাবা আছে। হ্যাঁ, সাধু বাবা আছে। তা উনি হলো যে উনি হলো যে ওইটার পুরোটা তদাকি করতো। আমি জানি না ওনার ভূমিকাটা এখানে কি ছিল, এটা আমার আমি জানি না। তবে উনি যে উনি দায়িত্ব নিয়ে কিছু লোক লোকরে, তখন তো মোবাইল টোবাইল ছিল না, কিছু লোকরে যে এটা গোল উনি বলে দেখছে বলে সকাল 5:30 দিকে বলে দেখছে এটা।
আচ্ছা, এত আগ থেকে তিনি উঠেছিলেন?
উনি শব্দে যে মেয়েটা যে হাসতেছে চিল্লাচ্ছে শব্দে উনি উনি ইয়ে উনি উনি ধ্যান করতেন ওখানে, শব্দে জাস্ট উনি জাস্ট ইয়ে করছে যে দেখে যে মানে ইয়ে অবস্থা। তখন থেকে উনি কার্য, আমরা তো অনেক দেরিতে শুনেছি কিন্তু এইগুলা হলো মানে আগে। এই তো পরে শুনলাম যে ওই এই মেয়েটার বিয়ে হয়েছিল সম্ভবত 3-4 দিন আগে বিয়ে হয়েছে, তারপরে এই হলো অবস্থা। পরে এটা জেনেছি, তারপরে ওনারা দেখা যায় 7-8 জন মিলে কিভাবে আছে না, অনেকে দেখেন নিচে ওই যে ইয়ে ধরছে, চাদর ধরছে যাতে পড়ে না যায়। হ্যাঁ, এইভাবে অনেকে দেখা যাবে, সবাই যারা আছে সবাই দেখা যাবে যে একদম মানে মানে কেউ পড়ে যায় এই ব্যাপারটা, যাতে উনি আছে না যে এই ব্যাপারটা নিয়ে সবাই আতঙ্ক যে এই বুঝি পড়ে যাবে, এই বুঝি পড়ে যাবে। আমার তো যতক্ষণ দেখা মানে যতক্ষণ তাকাইছিলাম ভয় লাগছে যে এই বুঝি পড়ে গেল। হ্যাঁ, এই যাক। তারপরে যে 2-3 জন গেল, শুনলাম যে পরে পরে শুনছি এরা সব সাধুই, এরা এরা যে শ্মশান ঘাটে থাকে। হ্যাঁ, তা ওনারা যে দেখলাম যে স্পর্শ করছে, খুব এক্সাইটেড একটা ব্যাপার ছিল যে একটা লাইফে আসা এমন একটা ঘটনা আমি কখনো দেখিনি। হ্যাঁ, এখন আমার কাছে ওই ঘটনাটা একদম মানে ছবির মতন জীবন্ত। হ্যাঁ, দেখলাম যে কিভাবে গেল, কিভাবে গেল না গেল, এইভাবে গেল এই দই টুরি নিয়ে বা কিভাবে ধরে বা না পড়ে যায়। সবাই একটা হয়েছিল যাতে না পড়লে শেষ, কারণ ডিস্টেন্স অনেক ছিল মাঠের থেকে, বেশ ডিস্টেন্স ছিল, ধরেন হবে কি বলে যে
এটা আমরা আমার মোটামুটি একটা ডিস্টেন্স বোঝা যাচ্ছে।
হ্যাঁ, বোঝা যাচ্ছে বেশ ডিস্টেন্স ছিল।
কিভাবে
তারপরে এইভাবে 3-4 জন ধরে যে পাশে ডাল যে এই ডাল ধরে যে যত ওনারা আমি দেখতেছি যে ব্যাপারগুলো যে করতেছে, কিন্তু মানে এত দূরে যে মানে বোঝা যাচ্ছে যে 3-4 জন লোক ধরতেছে এইভাবে করতেছে, কিন্তু তারা যে পরে দেখলাম যে ধরলো। হ্যাঁ, ধরার পরে সেন্সলেস হয়ে গেল।
আচ্ছা,
পড়ে যাওয়ার পরে কি বলে যে একদম যে মানে সেন্সলেস হলে হলো তো দেখা যাবে তখন আর সে
সেটা
একটা শক্তিতে এইভাবে ছিল, সেখানে একটা শক্তিতে ছিল যে যেভাবে শুয়েছিল এটা নর্মালে বা কারোর পক্ষে সম্ভব না, এইভাবে শুয়ে থাকা বা শুয়ে নড়াচড়া করা কোন পক্ষে সম্ভব না। ঠিক আছে, তারপরে তারপরে নিয়ে আসলো, তা ধরে বা 3 জন ধরে নিয়ে আসলো, আস্তে আস্তে করে আস্তে বিয়ে বিয়ে নিয়ে আসলো। সব দেখলাম হাজার হাজার মানুষ সব তাকায় আবার দেখলাম ব্যাপারটা। আমার দেখা খুব মানে মানে অনেক ঘটনা তো আমি শুনি, কিন্তু আমার লাইফে দেখা খুব একটা ব্যাপার যে মানে খুব বড় একটা ব্যাপার যে আসলে আমি এই ধরনের ঘটনা দেখছি, অনেক অভিজ্ঞতা সম্পন্ন।
থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন অন্যান্য সেগমেন্টে চলে যাব।
স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আপনাদের আপনার শুনছেন ভৌতিক 90.8 ফিরোজ খান অ্যান্ড কর্ণগাছ আপনাদের সাথে। থাকবে ঠিক রাত 2 পর্যন্ত। আপনাদের বলছি আপনার মতামত নিশ্চয়ই আমাদেরকে লিখে জানা দিতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। ধ্রুব লিখেছে, আমি তোমাদের নতুন শুনছি, তোমাদেরকে ওয়াটসঅ্যাপ একটা শো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে ইফতিয়ার, আচ্ছা ক্যারানীগঞ্জ থেকে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। প্রথম এসএমএস করছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। আমাদের সাথে আছে ঢাকা মুসলিম থেকে আমাদের সাথে লিখেছে কনক ভাই, আমি তোমাদের নিউ ফ্রেন্ড। ওকে, স্বাগত জানাচ্ছি। রিটন খান আছে আমাদের সাথে জয় নাখালপাড়া থেকে, আই লাভ এশিয়ান রেডিও। আমাদের লিখেছে আমাদের সাথে আছে শাহিন গাজীপুর থেকে লিখেছে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমার বন্ধু বাসায় রবিনের বাসায় আজকে বেড়াতে আসছি। আমাদের বন্ধু সাতক্ষীরার বন্ধু ভিতু ফ্রেন্ড দিশাকে নিয়ে একা রুমে লাইট অফ করে শুনছি আমরা অনেকেই, এমনটাই লিখেছি, অনেক এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে শুক্তি নার্ভাস থেকে, উর্মি আছে আমাদের সাথে নরসিংহী থেকে, সেও আছে আল মামুন আছে আমাদের সাথে নিউ ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছে সৈফুল নারায়ণগঞ্জ থেকে, আজ প্রথম শুনছি তার এসএমএস টি পড়ার জন্য একটা রিকোয়েস্ট করেছে। আমাদের সাথে মাই মাজিদ আহমেদ আছে, আমাদের সাথে ইয়ামিন আছে, আমাদের সাথে বানসারামপুর থেকে ইয়াসমিন লিখেছে বানসারামপুর থেকে, শুনছে আমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে। নীরব আছে আমাদের সাথে, আমি আপনাদের নতুন বন্ধু, নামটি হচ্ছে তুষার আমাদের সাথে আছে। আমাদের সাথে আছে রাজু আছে আমাদের সাথে রায়ের বাজার থেকে ঢাকা, আমাদের সাথে শুভ শিকদার আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, শুনছে খুবই ভাল লাগছে। আমাদের সুজন আছে আমাদের সাথে রাজ বাড়ি থেকে, সে বলছে ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে নিশ্চয় আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে আছে স্বপ্নীল আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে কাফরুল থেকে, আমাদের সাথে আছে নূর আহমেদ আমাদের সাথে, এনি আছে আমাদের সাথে, তোফায়েল আছে আমাদের সাথে তেজকুনি পাড়া থেকে, সে শুনছে অনেক ভাল লাগছে, আই লাভ ভৌতিক 90.8 আমাদের লিখছে। থ্যাংক ইউ সো মাচ। শুভ আছে আমাদের সাথে, মাহিদ দাস আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, ওয়াহিদ আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, ভয় পাচ্ছে সুমাইয়া আছে আমাদের সাথে, মেহের শাবিন আশা, ওকে সবাইকে অনেক অনেক থ্যাংকস আছে পূজা আমাদের সাথে থাকার জন্য।
অফকোর্স প্রতি সপ্তাহে যারা অপেক্ষা করে থাকেন যে আমরা কোন মুভিগুলো আপনাদেরকে সাজেস্ট করবো এবং সেই মুভিগুলো দেখে ফেলবেন, তাদের জন্য আজকে হচ্ছে দুটো মুভি না তিনটা, দুটো থেকে তিনটার মতো মুভির নাম বলবো। একটি হচ্ছে দ্য ডেভিল অফ দ্য ডেভিলস ব্যাকবোন, আরেকটি বার বলছি দ্য ডেভিলস ব্যাকবোন, দা ব্যাকবোন স্প্যানিশ গৃহযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। এই ছবিটির পরিচালক প্রযোজক তেল তরো হলেও অন্যতম প্রযোজকের তালিকায় আছেন পেদ্রো আলমোদোরো ভার। 1939 সালের গল্পটা 10 বছর বয়সী কার্লোসের, ঘটনাচক্রে তার আশ্রয় হয় এক এতিমখানায় যেখানে সে দেখা পায় কারম্যান ও কাসুরের মতো বন্ধুসুলভ চরিত্রদের সাথে। অন্যদিকে আছে জাসিন্টো নামের এক রাগ চটা মারমুখ কেয়ারটেকার ও একটি অশরীরী আত্মা যে সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। সবকিছু ছাপিয়ে দেল তরোর এই ছবিটি অনেক বেশি মানবিক একটা ভাবনা বলে মনে হতে পারে। আবার আরেকবার বলছি মুভির নাম দ্য ডেভিলস ব্যাকবোন, চাইলে এই মুভিটা দেখে ফেলতে পারেন। এবং যদি আপনি হরর ফিলিং গুলো নিতে চান কোনো মুভি থেকে, দ্যার ইজ অ্যানাদার মুভি, এবং যে মুভিটার নাম হচ্ছে দ্য রাইট। সুইডিশ এই ক্লাসিক রোমান্টিক হরর মুভিটি ইউরোপীয় সামনে সেমানা পরিয়ে সমস্ত বিশ্বের আলোচিত এবং নন্দিত একটি মুভি। লেট মি ইন, আরেকটি বার বলছি লেট মি ইন, নামে হলিউডে একটি রিমেক হয়েছে। সুইডিশ উপন্যাসিক জন আভিদ লিনভিস্ট এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটির প্রেক্ষাপট 1980 সালে। মূলত গল্পটি 12 বছরের অস্কার ও তার সমবয়স্ক একজন ভ্যাম্পায়ার এলিটের সাথে বন্ধুত্বের কেন্দ্র করেই গড়ে উঠেছে। ভ্যাম্পায়ার হওয়ার কারণে এলিকে দিনের আলো থেকে দূরে থাকা থেকে শুরু করে অনেক কিছু করতে হয়। অস্কার তাকে নানাভাবে সাহায্য করতে চায় আর এভাবেই ঘটনা এগিয়ে যেতে থাকে। প্রয়াত সমালোচক রজার এবার্ট ছবিটিকে নসফেরাতু ও নসফেরাতু দ্য ভ্যাম্পায়ার এর মতো ক্লাসিকের সাথে তুলনা করেছেন। আরেকটি বার বলছি মুভির নাম হচ্ছে লেট দ্য রাইট ওয়ান ইন, লেট দ্য রাইট ওয়ান ইন, লেট দ্য রাইট ওয়ান ইন। সুইডেন মুভি 2008 যেটি রিলিজ পেয়েছিল, এবং যতগুলো হরর মুভি রয়েছে সেসব হরর মুভির মধ্যে যদি একটু রোম্যান্টিক হরর হয় সেটার মধ্যে দ্যাট ফিলস ডিফারেন্ট, ইউনো। আপনি আর যারা হরর রোম্যান্টিক মুভি দেখতে পছন্দ করেন তারা আই গেস এই মুভিটা দেখে ফেলবেন। অলরাইট, আমাদেরকে অনেকে কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন facebook.com/asianradio সেই ঠিকানায়, তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা শেয়ার করছেন তাদের কাছে আরো বেশি। এই মুহূর্তে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন এই পোস্টটি। রয়েছেন আমাদের সাথে অলরাইট, রয়েছেন এর মধ্যে শেখ শারমিন জাহান, তিনি বলছেন শুনছি বনানী থেকে, আপনি শুনছেন আমাদেরকে। আশা মনি, তিনি আমাদেরকে একটি স্টোরি লিখে পাঠিয়েছেন, স্টোরিটা আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিন প্লিজ। আর রয়েছেন আমাদের সাথে ডেমরা থেকে আবির ভাইয়া জমে গেছে, আরিফুর রহমান সুমন বলছেন প্রত্যেকবার কিন্তু এই জিনিসটাই হয়ে থাকে, শুরুতেই জমে না, একটা টাইমে গিয়ে আস্তে আস্তে শোটা জমে থাকে এবং শুরুতেই যারা একটা স্টোরি শুনে সুইচ করে ফেলে অন্য স্টেশনের দিকে চলে যায়, এবং অনেকেই এরা সমালোচনা করে যে কি হচ্ছে কি বলে না বলে এরা আবোল তাবোল, এবং তাদের বলছি আপনারা প্লিজ একটু শেষ পর্যন্ত থাকবেন, আসলে একটা জিনিস শুরুতেই একটা সিদ্ধান্তে আসাটা বোকামি ছাড়া আর কোনো কিছু না। সো দ্যাটস ওয়াই বলি যে আগে বুঝুন জিনিসটা, আমরা কি করছি এখানে, কাদের জন্য করছি, কিভাবে করছি, এবং কি কি সেগমেন্ট এখানে রয়েছে, কি কি ফ্লেভার রাখার চেষ্টা করছি সেটা বুঝতে হবে সবার আগে। আরিফুল হক সুমন, তিনি বলছেন ভাই আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করতাম। আমার ফ্রেন্ডের বাসা আজিমপুরের কোনো এক বাসায়, ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনি স্টোরিটা আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিন ভৌতিকের পেজে, এই পেজে না, এই যেখানে আপনি কমেন্ট করেছেন তার ঠিক উপরে গিয়ে দেখতে পারবেন যে facebook.com/bhutik90.8 এই অ্যাড্রেস রয়েছে, সেই যে পাঠিয়েছেন। রাকিব চৌধুরী আমাদেরকে রয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলবীর আমাদেরকে টেক্সট করেছেন, বাবুজ বালক ইজ আর নেম, ইউ শুড ইউজ ইউর রিয়েল নেম প্লিজ, দ্যাটস নট সো ফানি। রয়েছেন আমাদের সাথে তারেক মাহমুদ চাটখিল থেকে, তোমাদেরকে শুনছি। তারেক মাহমুদ এগেইন টেক্সট করেছেন আমাদেরকে, রয়েছেন বাজু আহমেদ, দারুণ একটা প্রোগ্রাম, আই লাভ দিস শো। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি, ঘটনা শুনবো, এবং ঘটনা শোনার এই দুটো ঘটনা রয়েছে, এবং এর পরপরই কিন্তু আমরা চলে যাবো আজকের সাহিত্যিক রসে। সো নেক্সট ঘটনাটা শুনে আমরা ফিরছি আপনার কমেন্টগুলো নিয়ে এবং মেসেজগুলো নিয়ে।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম সৌরভ হোসেন, আমি ভৌতিকের নতুন শ্রোতা। আমি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাতিল ছাপ নামক গ্রামে থাকি। ঘটনাটি ঘটেছিল প্রায় 18 বছর আগে, তখন আমি খুব ছোট ছিলাম। বলে রাখি আমার আম্মুর ডায়াবেটিক্স রোগ আছে। আপনারা জানেন ওই রোগ হলে অনেক হাঁটাহাঁটি করতে হয়, তাই আম্মু খুব ভোরবেলায় হাঁটাহাঁটি করত। আমার এক দূর সম্পর্কের দাদিও আম্মুর সাথে হাঁটাহাঁটি করত। দাদি প্রতিদিন সকালে আম্মুকে ডেকে নিয়ে যেত। একদিন খুব ভোরবেলায় দাদির ডাক আম্মু শুনতে পায়। তখন ফজর আজান দেয়নি। বলে রাখা ভালো, তখন ছিল শীতকাল। আম্মু ঘর থেকে বের হয়ে দেখলেন দাদি দাঁড়িয়ে আছে। আম্মু তাকে জিজ্ঞেস করলেন, এত সকালে যাবেন? তিনি বললেন, আজকে অনেক কাজ আছে, তাই আগে আগে হেঁটে আসি। আম্মু আর কোনো কথা বাড়ালেন না এবং আম্মু প্রায় 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে আসলেন। দেখলেন দাদি অনেকটা দূরে দাঁড়িয়ে আছে আর তাকে ইশারা ডাকছেন। ঠিক তখনই ফজর আজান বলল এবং দাদি হাঁটা শুরু করলেন। আম্মুর ইচ্ছে ছিল ফজরের নামাজটা পড়ার, কিন্তু দাদি কিছু না বলেই হাঁটা শুরু করে দিল। এটা দেখে আম্মু তার পেছনে হাঁটতে শুরু করলেন। দাদি ছিলেন বয়স্ক লোক, কিন্তু ওই দিন তার হাঁটা দেখে মনে হচ্ছিল না যে সে বয়স্ক। যেহেতু তখন শীতকাল ছিল, তাই চারিদিক ছিল কুয়াশা, তাই দাদিকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। আম্মু দাদিকে দাঁড়াতে বলেছিলেন, কিন্তু দাদি কোনোভাবেই দাঁড়াচ্ছেন না এবং কোন জবাবও দিচ্ছেন না। আম্মু একটা জিনিস খেয়াল করলেন, দাদি যেভাবে হাঁটছিলেন মনে হয়েছিল যেন তার পায়ে চাকা লাগানো। আম্মু তাকে ধরতেই পারছিলেন না। ওইখানে আবার একটি খাল ছিল। আম্মু দেখলেন যে দাদি আস্তে আস্তে খালের পাড়ের দিকে নেমে যাচ্ছে। আম্মু তাকে থামাতে যাবে, এমন সময় একজন লোক এসে আম্মুকে বললেন, আপা কই যান? আম্মু বলল, আমি আমার খালা শাশুড়ির সাথে হাঁটতে আসছি। লোকটা বলল, কই? আমি তো আপনাকে একাই আসতে দেখলাম। এই কথা শুনে আম্মু আর বুঝতে বাকি রইল না যে তার সাথে আজ কি হতে যাচ্ছিল। তারপর আম্মু বাসার দিকে রওনা দেয়। বাসার সামনে আসতেই আম্মু দেখল ওই দাদি দাঁড়িয়ে আছে। আম্মু তার কাছে গিয়ে সব বলল। দাদি বলল সে আম্মুকে ডাক দিয়ে বাসা চলে যান বাথরুমে। তাহলে আম্মুর সাথে যে হাঁটতে গিয়েছিল সে কে? এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো কয়েকটি ঘটনা আছে, সময় করে পাঠাবো।
আরেকটা ঘটনা আমরা শুনে ফেললাম। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু নেক্সট ঘটনাকে সুইচ করে ফেলবো। আপনারা এসএমএস করবেন এয়ার লিখে স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা লিখে 2323 এই নাম্বারটা সেন্ড করবেন। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায়। আমরা চলে যাচ্ছি নেক্সট স্টোরিতে।
আসসালামু আলাইকুম, আমি রিয়াদ। আমার তৃতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আরো একটি ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনাটি ঘটেছে আমার এক কোচিং এর বন্ধুর সাথে। বন্ধুর নাম ছিল পিয়াল দাস। পিয়ালের বাড়ি দিনাজপুর হলেও পড়ালেখার কারণে সে চট্টগ্রাম থাকে। এটা ছিল 2014 সালের ঘটনা। পিয়াল তার দুই বন্ধু অয়ন ও শাওনকে নিয়ে দুর্গাপূজা উদযাপন করার উদ্দেশ্যে তাদের গ্রামে অর্থাৎ দিনাজপুরের কলাতলী গ্রামে যায়। তারা প্রথম দুদিন গ্রামে থাকে, কিন্তু তৃতীয় দিন গ্রাম থেকে দূরের একটি মফস্বল এলাকায় দুর্গাপূজা দেখার জন্য যায়। তারা মধ্যরাত পর্যন্ত দুর্গাপূজা দেখে এবং অনেক মজা করে। রাত যখন 3:30 মতো, তারা তিনজন গ্রামে ফেরার জন্য রওনা দেয়। রাস্তায় তেমন কোনো যানবাহন না থাকায় তারা বুঝতে পারছিল না কি করে বাড়ি যাবে। কিন্তু এমন সময় তারা দূর থেকে একটা পিক আপ আসতে দেখতে পায়। পিক আপে দুজন লোক ছিল, একজন ড্রাইভার আর একজন তার সহযোগী। লোক দুটির মধ্যে ড্রাইভার ছিলেন পিয়ালের পরিচিত। ড্রাইভারের নাম ছিল জনি এবং সে পিয়ালের পাশের গ্রামে থাকতেন। পিয়াল লোকটিকে হাত দিয়ে গাড়ি থামাতে বলল এবং সাহায্য চাইলেন। তখন ড্রাইভার বললেন, আমরা এক জায়গায় মাল ডেলিভারি করে বাড়ি যাচ্ছি, তোমরা পিক আপের পেছনে উঠে দাঁড়াও, কলাবতী গ্রামের মুখে আসলে তোমাদের নামিয়ে দেব। তখন পিয়াল ও তার দুই বন্ধু অয়ন শাওন পিক আপের পেছনে উঠে দাঁড়ায়। বলে রাখা ভালো, দিনাজপুরের যে মফস্বল এলাকা থেকে কলাবতী গ্রামে যেতে দুটি রাস্তা আছে। একটি ছিল পাকা রাস্তা, অপরটি ছিল বিলের রাস্তা। বিলের রাস্তা দিয়ে গ্রামে দ্রুত পৌঁছানো যেত। পিক আপের ড্রাইভার তখন বিলের রাস্তাটি ব্যবহার করল গ্রামে পৌঁছানোর জন্য। বিলের নির্জন রাস্তায় ছিল, চারপাশে কোনো বাড়িঘর নেই। ঠিক এমন সময় তারা গাড়ির সামনের ফ্লাইট লাইটে দেখল রাস্তার মাঝখানে একটা মহিলার লাশ পড়ে আছে। এই দেখে তারা তিনজনই খুব ভয় পেয়ে যায়। প্রথমে তারা ভাবল নিচে নেমে ব্যাপারটা দেখবে, কিন্তু তারা নামার আগেই পিক আপ ড্রাইভার তাদেরকে নিচে নামতে নিষেধ করল এবং সুকৌশলে লাশটিকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। এখানে ঘটনাটা শেষ হতে পারত, কিন্তু আসলে এখানে ঘটনাটা শেষ হয়নি। লাশটিকে পাশ কাটিয়ে যাওয়ার পরপরই তারা পেছনের দিকে তাকাতেই দেখে লাশটি শোয়ানো অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে। লাশটির চুল খোলা ছিল এবং তার মুখে ছিল এক ধরনের বিশ্রী হাসি। সেই লাশটি এক পলক তাদের গাড়ির দিকে তাকালো, হাসলো এবং তাদের গাড়ির পেছনে পেছনে দৌড়ানো শুরু করল। সে দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু তার পা মাটিতে ছিল না, অর্থাৎ লাশটি হাওয়াতে ভেসে ভেসে আসছে। কি ভয়ঙ্কর অবস্থা! ইতিমধ্যে নয়ন এই দৃশ্য দেখে বেহুশ হয়ে গেছে আর শাওন ভয়ে পাথর। পিয়াল জোরে জোরে ভগবানকে ডাকছে। এইদিকে লাশটি অদ্ভুত রকম একটি হাসি দিচ্ছে আর বলছে, দাঁড়া দাঁড়া, আমাকে নিয়ে যা, আমাকে নিবি না। এসব দেখে ও শুনে পিয়ালও ভয়ে আধমরা হয়ে গেছে। যে কোনো সময় জ্ঞান হারিয়ে যাবে বলে এমন অবস্থা। এইভাবে ঠিক 5-6 মিনিট লাশটি তাদের গাড়িকে তাড়া করে। বিলটি পার হওয়ার পরপর লাশটিকে তারা আর দেখতে পেল না। বিল পার করে কিছুদিন যাওয়ার পর তারা গ্রামের বাজারে এসে পৌঁছায়। পিক আপটি থামে এবং ড্রাইভার ও তার সহযোগী গাড়ি থেকে বেরিয়ে আসে। ইতিমধ্যে নয়ন ও শাওন দুজনেই অজ্ঞান হয়ে যায়। তাদের মুখে পিয়াল পানি ছিটায় ও দুজনকেই হুঁশ ফেরায়। পরে অনেক কষ্ট করে তারা তিনজনেই বাড়ি ফিরেন। পরের দিন তারা গ্রামের মুরব্বীদের ঘটনাটি খুলে বলেন। সে মুরব্বীরা বলে, কিছুদিন আগে এই বিলের পাশে এক মহিলার মাথা কাটা লাশ পাওয়া যায়। এরপর থেকেই সে বিলের রাস্তায় কেউ রাতে চলাফেরা করলেই এমন ভৌতিক কিছুর সম্মুখীন হয়। এই ঘটনা শুনে তারা আরো ভয় পেয়ে যায় এবং তাদের সবার টানা এক সপ্তাহ জ্বর ছিল। ভাইয়ারা, এ ছিল আমার কাছে ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাদেরকে।
শুনছেন ভৌতিক 90.8 এবং দেখতে দেখতে আজকের মতো ছোট গল্পগুলো আমরা ইনবক্স থেকে সংগ্রহ করেছিলাম, এমন গল্প আজকে শেষ করে ফেললাম। এবং যারা রেগুলার আমাদেরকে প্রতি সপ্তাহে 70-80 থেকে 90টার মতো গল্প আমাদেরকে পাঠাচ্ছেন, উইচ ইজ টোটালি আনএক্সপেক্টেড। আমরা এমনটা আশা করিনি, এত বেশি গল্প হবে এরকম সত্যি কোনো আশা করিনি। এবং আমরা সেখান থেকে গল্প বাছাই করে করে ভালো গল্পগুলো অনার করবার চেষ্টা করি, সত্য ঘটনাগুলো। এবং বেসিক্যালি ভালো গল্পের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে সত্য ঘটনা। সো সত্য ঘটনাগুলো আমরা অনার করতেই থাকবো। এমনি করে আপনার কাছে কোনো ঘটনা যদি থেকে থাকে, আপনি জানেন এমন কোনো ঘটনা কিংবা আপনার সাথে ঘটে গেছে এরকম ঘটনা কিংবা আপনার আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, লোকে মুখে শুনেছেন সে ঘটনা, সেটি মেনশন করুন এবং তারপর আমাদেরকে লিখে ইনবক্স করুন facebook.com/ভৌতিক90.8 এই ঠিকানায়। আমাদেরকে অনেকেই SMS করেছেন, যে SMS গুলো আমরা পড়তে পারিনি কিছু SMS পড়বার চেষ্টা করবো। ফেসবুকে জয়েন করেছেন অনেকেই, রয়েছেন আমাদের সাথে জসিম, তিনি বলছেন শুনছি, রাজীব রয়েছেন মিরপুর এক থেকে, ভাই আছি একা একা শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। আরিয়ান খান আর্ক বলছেন আমি সোনারগাঁও থেকে শুনছি, রয়েছেন আমাদের সাথে। জসি মাহমেদ তিনি বলছেন জটিল হয়েছে। এবং রয়েছেন আমাদের সাথে চোরাবালি, ভাই আপনি কেমন আছেন? আমি আমার পাঁচ বন্ধু মিলে এশিয়ান রেডিও শুনছি, অনেক ভালো লাগছে। এবং মহিম তিনি এমনটাই বলছেন, রয়েছেন ব্রেভ ব্রেভ ড্রিম ল্যান্ড, আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম। আমাদের সাথে আলামিন প্রিন্স, খুব ভয় লাগছে, ভালোবাসার পাখির ডানা। এবং এরকম নাম থেকে যারা কমেন্ট করছেন প্লিজ এরকম নাম থেকে কমেন্ট করবেন না। রাকিব চৌধুরী বলছেন ভাই আমি ধানমন্ডি বাগ থেকে, আচ্ছা মোহাম্মদ বাগ থেকে বলছি, আমিও আমার সত্য ভাই ছোট ভাই শুনছে। রয়েছেন আমাদের সাথে আলামিন প্রিন্স, রয়েছেন মাহবুব হাসান বলছে ভালো চালিয়ে যান, রয়েছেন আবু সাইদ শুনছি ভালো লাগছে, রয়েছেন আমাদের সাথে কঠিন বন্ধু সজীব, সাউন্ডটা খুব ভয়ঙ্কর, তৃতীয় গল্পটা অনেক সুন্দর রয়েছে। আর রয়েছে আপনার কাছে মিরাজ মিয়া, তিনি আমাদের সাথে রয়েছেন, সোহাগ হোসেন তিনি শুনছেন আমাদেরকে। এবং রয়েছেন আমাদের সাথে ব্রেভ, রয়েছেন আমাদের সাথে আইফা আঞ্জুমান প্রমি, তিনি বলছেন ভাই আজকের শোটা সব সময়ের মতো এত ভালো হচ্ছে, আচ্ছা হচ্ছে না বলছেন আপনি, এবং আজকে কেন জানি কিছু কিছু গল্প আমার এতটা হৃদয় ছুঁয়ে গিয়েছে যে অন্যান্য গল্পের থেকে কিছু গল্প আমার কাছে খুব বেশি রকমের ভালো লেগেছে। এনিওয়েজ কোনো ব্যাপার না, আপনাদের মতামত আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, আমরা চেষ্টা করবো এর থেকে ভালো গল্পগুলো কালেক্ট করবার জন্য। সহায় হোসেন তিনি বলছেন আমি আমার বন্ধু রাজু প্রতি মঙ্গলবার তোমাদের শুনি, শুনতে অনেক ভয় লাগে তবুও শুনি, রয়েছেন প্রিন্স তিনি বলছেন যদি কোনো মেয়ে বা মহিলা, রয়েছেন আমাদের সাথে শুভ মির্জা, এবং এ ধরনের কোনো সাহায্যের কথা বলেছেন। আসিফ সরওয়ার রয়েছেন ভাই আমার কমেন্ট পড়বেন, রয়েছেন আমাদের সাথে মেহেদি সাইফুল ইসলাম শাওন সহ আর অনেকেই রয়েছেন আমাদের সাথে। গ্লোরিয়াস জারা তিনি বলছেন কারেন্ট চলে গেছে খুব ভয় লাগছে, রয়েছেন জাহিদ হাসান ভুইয়া, রয়েছেন শাহরিয়ার শরীফ, ই এইচ শুভ মির্জা আমাদের সাথে, রয়েছেন শিমুল শিমুল, রয়েছেন ভালো লাগছে পাভেল মাহমুদ তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। আপনারাও কমেন্ট করুন এবং কমেন্ট করে সাথে সাথে সেটা শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরা ঠিক এই মুহূর্তে মিস না করে ফেলে সেটা। বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের ভৌতিক সাহিত্য এবং সেই গল্পে আজকে স্পেশাল একটা গল্প থাকছে, টানা 20 মিনিটের গল্প, যে গল্পটা আপনাকে ছুঁয়ে যাবে, ছিঁড়ে যাবে আপনার হরর প্রিয় মনটাকে।
আমাদেরকে এসএমএস করে জানা দিতে পারেন আপনার মতামত, লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। হাসিব আছে আমাদের সাথে, নতুন বন্ধু অনেক ভয় পাচ্ছে। আরিয়ান হাসান আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, রয়্যাল বাজার থেকে, আমি তোমাদের নতুন বন্ধু, একা একা লাইট অফ করে শুনছি খুবই ভালো লাগছে। মনির ইসলাম আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে সঞ্জু জাবু চাঁদপুর থেকে শুনছে, সে এবং তার খুব কাছের একজন মানুষ মিলে শুনছে, খুব ভয় পাচ্ছে তারা দুজনই। মাসুম আছে ঢাকা মতিঝিল থেকে আমাদের সাথে আছে, মজিবুর রহমান আছে, মজিবুর মোল্লা আছে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, ভয় পাচ্ছে। শেয়ার সাদ আছে ঢাকা কামরাঙ্গি চর থেকে শুনছে, হাসিব আছে হাসিব রানা গাজীপুর থেকে আছে আমাদের সাথে, মোবাইল থেকে শুনছে খুবই ভয় পাচ্ছে। সোহাগ আছে আমাদের সাথে, আমাদের সাথে রুমান ও খান আছে আমাদের সাথে, কবির নজরুল মিরপুর থেকে ভেরি নাইস স্টোরি বাট ভয় পাচ্ছি না এমনটা দেখেছে, জিসান আছে আমাদের সাথে, জেমস আছে
আছে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রিপন আছে আমাদের সাথে লৌমিপুর থেকে আমাদের সাথে ইকরাম আছে আমাদের সাথে শাহজাদপুর থেকে সুজন আছে আমাদের সাথে রাকিব আছে আমাদের সাথে মোহাম্মদ মোহাম্মদ বাগ থেকে আমাদের সাথে আছে লাকি আছে উত্তরা থেকে লিখেছে ভাইয়া খুব ভালো লাগছে আরো ভয় পেতে চাই সীমা আছে আমাদের সাথে গ্যান্ডারিয়া থেকে তারপর যে আছে আমাদের সাথে নামটি হচ্ছে সিনহা আছে আমাদের সাথে আমি নিকি ইমন গাজীপুর থেকে আমাদের সাথে আছে সাদাত আছে আমাদের সাথে রিবন সাগর আছে আমাদের সাথে খিলখা থেকে সোয়া চাকমা আছে আমাদের সাথে রানগঞ্জ থেকে লোকমান আছে আমাদের সাথে বরিশাল থেকে ভয় পাচ্ছে মানিক আছে আমাদের সাথে নতুন বন্ধু আপনাকে স্বাগত জানিয়েছে ভৌতিক 90.8 আমাদের সাথে আছে মিম কার্নিগঞ্জ থেকে ভাইয়া আমি নতুন বন্ধু শুনছি খুব ভালো আছে মাহফুজ আলমিন ফার্ম গেট থেকে আমাদের সাথে আছে কানিজ কাজল আছে আমাদের সাথে গাজীপুর থেকে রত্না আছে আমাদের সাথে আছে শৈবাল খান আমাদের সাথে হুমায়ুন ফরহাদ আছে আমাদের সাথে নিউ মার্কেট দীপু আছে আমাদের সাথে শারমিন রিপন আছে লক্ষ্মীপুর থেকে আমাদের জান্নাত আছে আমাদের সাথে নুহাস গ্যান্ডারিয়া থেকে আছে জোস হচ্ছে আমাদের কাছে আমি আতিকুর রহমান আতিকুল আমি আপনাদের শুনছি ঢাকা পিলখানা থেকে প্রতীক আছে আমাদের সাথে আশুলিয়া থেকে আমাদের সাথে আছে কামরাঙ্গ আছে ওকে সে বন্ধুটি নাইম তার নাম থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য
শিয়ালদার ফার্নিচারের দোকানের মালিক যেমন যেমন পথ নির্দেশ দিয়েছিল ঠিক সেই মতোই পিকনিক গার্ডেন স্টপেজে বাস থেকে নামলাম। রাস্তা পার হয়ে সোজাসুজি একটা কাঁচা রাস্তা একে বেঁকে একটি ছোট পুকুরের সানবাঁধানো ঘাটে গিয়ে পড়েছে। হাড় সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ি সর্বস্ব পুকুর, বাসক আর আকন্দ শিরিষের হালকা জঙ্গলের ভেতর দিয়ে হলুদ রঙের বাড়িটা এবার চোখে পড়ল। খেয়াল করিনি এতক্ষণ ওটাই মিস্টার ডি কুনহার হ্যাপি ভিলা, কিন্তু দেখে শুনে বড়ই আনহ্যাপি মনে হচ্ছে। ভেতর থেকে আমাকে দেখতে পেয়ে হয়তো বারান্দায় একটি লোক এসে দাঁড়ালো। সিঁড়িতে নেমে দূর থেকে সে বলল,
হু ইজ দ্যা, কাম অন দিস সাইড।
তাই তো, ডান দিকে একটা সরু রাস্তা রয়েছে, জঙ্গলের আড়ালে পড়ে গিয়েছিল। এগিয়ে গেলাম সোজা একেবারে বারান্দার সিঁড়ি পর্যন্ত। আপনি কি মিস্টার ডি কুনহা?
ইয়েস মাই বয়, কি চাই তোমার, কি দরকার?
নমস্কার, আমি অনেক দূর থেকে আসছি, আপনার সঙ্গে কিছু কথা ছিল। এই কথা বলে আমি সিঁড়ির ধাপ পেরিয়ে নিঃশব্দে তার পেছন পেছন ভেতরে গেলাম। মিস্টার কুনহার বয়স ঠিক বলা যাবে না, 50-60 হবে। ছিপছিপে গড়ন, খুবই লম্বা, 6 ফুটের বেশি হবে, জাতে পর্তুগিজ, মাথায় ইয়োল বার্নারের মতো টাক, লম্বাটে মুখ, সুন্দর নাক, চোখ খুব ফর্সা, অত্যন্ত আনমনা, বিমর্ষ, ময়লা ট্রাউজার, গায়ে গেঞ্জি। বলল,
দয়া করে ভেতরে আসুন, অনেকদিন বাদে আমার বাড়িতে মানুষের পা পড়ল, আফটার ম্যানি ম্যানি ডেজ, প্লিজ কাম ইন।
সন্ধে হয়ে এসেছে, চারদিক নিস্তব্ধ। মিস্টার কুনহার মস্ত ঘরটি প্রায় শূন্য, আসবাব বলতে একটি মাত্র ছোট্ট চৌকি এক কোণে। মনে হলো বাড়িতে অন্য কোনো প্রাণী নেই, চামচিকে আরশোলা আছে বহু। চৌকিতে আমরা মুখোমুখি বসলাম। মিস্টার কুনহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বড় নিষ্ঠুর অথচ করুণ চোখ। আমার গা ছমছম করে উঠল।
বলুন কি দরকার?
হঠাৎই চেঁচে উঠল সে। আমি চমকে উঠলাম। থাক, হ্যাপি ভিলার মিস্টার কুনহার কথা এখন থাক, আগের কথা আগে বলে নিন। আমার অনেকদিনের শখ ছিল একটি রিভলভিং চেয়ারের, গায়ে চাকা লাগানো, চেয়ারের নিচে বল বিয়ারিং লাগানো, ভেলভেট লেদার দিয়ে গদি মোড়া, যেদিকে যেমন ইচ্ছে শরীর ছড়িয়ে বসব, বড় আরাম। কিন্তু তেমনি দাম। দর করেছিলেন একবার 350-400 টাকা, আমার এক মাসের মাইনে। অফিসের কাছে এক পুরনো ফার্নিচারের দোকানে মনের মতো একটি রিভলভিং চেয়ার দেখে একদিন দরাদরি করে মাত্র 100 টাকায় পেয়ে গেলাম। ভাবতেই পারিনি যে সত্যি সত্যি দোকানদার আমার বলা দামে চেয়ারটা দিয়ে দেবে। দেখলে কেউ বলবে না যে চেয়ারটা পুরনো বা ব্যবহার করা। সেগুন কাঠের উপর বার্নিশ করা জামফলের রং, চওড়া হাতল, নরম ভেলভেটে মোড়া গদি, মস্ত আকারের রাজকীয় ওই চেয়ারখানা। হাত ছাড়া যাতে না হয় সেই জন্য প্রথম দিন আমার পকেটে যে 20 টাকা ছিল তাই অ্যাডভান্স করে দিলাম। পরের দিন মুটে এবং গাড়ি ভাড়া খরচ করে চেয়ারটি বাড়িতে আনলাম। নিজের পড়ার ঘরের লাগোয়া দক্ষিণের বারান্দায় সেদিনকার মতো রেখেছিলাম। সেই রাত্রে খুব জ্যোৎস্না ছিল। দরকারি কাজকর্ম সেরে রাতের খাওয়া দাওয়া সারতে রোজকার মতো সেদিনও রাত প্রায় 10টা হল। অভ্যেস মতো সিগারেট নিয়ে বারান্দায় এলাম। বাইরের ঘরবাড়ি, পথঘাট, গাছগাছালি জ্যোৎস্নায় মাখামাখি। বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নার এক ফালি আলপনা ঠিক আমার রিভলভিং চেয়ারটির উপর। বাইরের বাতাস বারান্দায় খেলছিল বটে, কিন্তু আমার মনে হল আমার ওই অপরিসর বারান্দায় ক্ষণিকের জন্য বাতাসের মত্ত একটা দাপাদাপি হয়ে গেল। এবং তারপরই শান্ত। বারান্দার পর 6 ফুট রাস্তার সংলগ্ন একটা মাঠ। ছেলের দল খেলতে খেলতে মাঠের ঘাস নিশ্চিহ্ন করে দিয়েছে। ধুলোমাটি সম্পন্ন সাদা মাঠটি জ্যোৎস্নায় মনে হচ্ছে একটি ধপধপে সাদা চাদর। এইসব মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমি একসময় চেয়ারে বসলাম। নিতান্ত স্বাভাবিকভাবেই সামনের মাঠে চোখ পড়েছিল। আমি চমকে উঠেছিলাম। আমার সমস্ত শরীরে হঠাৎ কাঁটা দিয়ে উঠেছিল। ঠিক আমার বারান্দার সামনে ওই ধপধপে সাদা মাঠে তার চেয়েও সাদা একটি কুকুর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। এত সাদা কুকুর আমি জীবনে দেখিনি। সাদা রং যে কি ভয়ঙ্কর হতে পারে সেদিনই বুঝলাম। কুকুরটাকে কোনো অশুভ প্রতীক বলে আমার মনে হলো। চেয়ার থেকে উঠে মুখে শব্দ করে হাত তুলে আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম। পলকের মধ্যে ওই জ্যোৎস্নায় সে অদৃশ্য হয়ে গেল। ফিরে চেয়ারে বসতে যাব, যেন কার শরীরে ধাক্কা লাগলো। কেউ না তো? ভয়ে ছিটকে চলে এলাম বারান্দার অন্য প্রান্তে। চেয়ারে বসতে গিয়ে কিসের সঙ্গে আমার ধাক্কা লাগলো? তবে কি মনির ভুল? কিন্তু সাদা কুকুরটা, সেটাও কি চোখের ভুল? ঘড়িতে তখন রাত 10:30। আমি একটু দূরে দাঁড়িয়ে চেয়ারটার দিকে তাকিয়ে আছি। এই প্রথম নজরে পড়ল যে চেয়ারটার দুই হাতলে বেশ কতগুলো দাগ, সাদা সাদা, যেন আঁচড়ের দাগ। আগে তো দেখিনি, কিনে আনার সময়ও নজর পড়েনি। ব্যবহার করা জিনিস এরকম হতেই পারে, কিন্তু এ কি? চেয়ারে বসার গদিটা গোল হয়ে আস্তে আস্তে বসে গেল কেন? একজন বসলে তার শরীরের ভারে যেমন হয় ঠিক তেমনি চেয়ারের হেলান দেবার পেছনের জায়গাটা নড়ে উঠল কেন? হ্যাঁ, একজন বসলে তার শরীরের ভারে যেমন নড়ে ওঠে, অথচ কাউকে তো দেখা যাচ্ছে না। আমার সমস্ত শরীর ঘামে ভিজে উঠল। তবে কি আমি একটা ভুতুড়ে চেয়ার কিনে এনেছি বাড়িতে, সেই জন্য কি এত কম দামে দোকানদার আমায় দিয়ে দিল? এই চেয়ার আমি ফিরিয়ে দেব অথবা বিক্রি করে দিতে হবে অন্যত্র, কিন্তু তার আগে শেষ দেখা দেখতে চাই। আমি ধীরে ধীরে শূন্য চেয়ারের দিকে এগিয়ে গেলাম এবং বসতে গিয়ে কার আচমকা ধাক্কায় আমি বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেলাম। একটা চাপা আর্তনাদ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো। কোন ক্রমে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সেই সাদা কুকুরটি বারান্দায় চেয়ারের পাশে নিচে মাটিতে বসে আছে জ্যোৎস্নার ফালিতে। আর দাঁড়াতে পারিনি সেখানে, ঘরে ঢুকে বারান্দার দরজা বন্ধ করে দিলাম। ঠান্ডা জলে মুখ চোখ ধুয়ে শুয়ে পড়ি। সারা রাত ঘুম নেই, আজ গুবি নাকি ভৌতিক ওই চেয়ারের কথা আমি না পারলাম কাউকে বলতে, না পারলাম মন থেকে দাঁড়াতে। দ্বিতীয় দিন, অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম। ভেবেছিলাম চেয়ারটা ঘরে নিয়ে আসব, ভরসা পেলাম না। তবে সাহস করে বসলাম চেয়ারে, সব স্বাভাবিক। খেতে যাবার আগে ঘরেই নিয়ে এলাম চেয়ারটা, খাটের পাশে জানালার ধারে টেবিলের কাছে বসালাম। খেয়ে এসে সিগারেট নিয়ে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে ঘরে এলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। ঘরের আলো জ্বালিয়ে রাখলাম, রেডিও খুলে দশটার খবর শুনলাম। এরই মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম চেয়ার নড়ে উঠল। বসার গদিতে চাপ পড়ে বসে গেল। আলো নিভিয়ে ওদিকে আর না তাকিয়ে বিছানায় উঠতে গিয়ে জানলার ওপারে চোখ গেল। সেই সাদা কুকুর, অসম্ভব স্থির তার দুই কালো চোখ। কোনো ক্রমে হাত বাড়িয়ে জানালা বন্ধ করে দিয়ে চোখ চাপা দিয়ে শুয়ে পড়ি। আমার শরীর কাঁপতে থাকে। পরদিন অফিস থেকে বেরিয়ে অফিসের কাছে যে ফার্নিচারের দোকান থেকে চেয়ারটি কিনেছিলাম সেখানে হাজির হলাম। পরশু যে চেয়ারটা কিনে নিয়ে গেলাম সেটা সেকেন্ড হ্যান্ড তো?
নিশ্চয়ই, আমাদের তো পুরনো আসবাবপত্রই কারবার।
আচ্ছা, চেয়ারটা আপনারা যার কাছ থেকে কিনেছেন তার ঠিকানা দিতে পারবেন?
কেন বলুন তো, আমরা চেয়ারের মালিকের খোঁজ তো দিতে পারবো না। আমরা শিয়ালদার একটা বড় দোকান থেকে অন্যান্য কিছু আসবাবের সঙ্গে এনেছিলাম।
শিয়ালদার কোন দোকান?
স্টেশনের কাছে পূর্ব দিকে, ফার্নিচার্স সিন্ডিকেট।
ওইখান থেকে সোজা চলে গেলাম শিয়ালদার সেই দোকানে। কোন রকম ভূমিকা না করে মালিককে সরাসরি জিজ্ঞেস করি, দেড় মাস আগে ডালহৌসি স্কোয়ারের ফার্নিচার ট্রেডিং এ আপনারা কিছু পুরনো আসবাব বিক্রি করেছেন? আমার প্রশ্নে দোকানের মালিক কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে,
কেন, কি ব্যাপার, আপনি কোথা থেকে এসেছেন?
আমি মিথ্যে করেই বলি, পুরনো দিনের আসবাব বিষয়ে আমার উৎসাহ আছে, আমি ওই বিষয়ের উপর গবেষণামূলক কিছু কাজ করি। দোকানদার বলে,
ও তাই বলুন। হ্যাঁ, ডালহৌসি স্কোয়ারে ওই দোকানে কিছু মাল গেছে, দুটো আলমারি, তিনটা চেয়ার, তার মধ্যে একটা রিভলভিং চেয়ার ছিল।
ওই চেয়ারের মালিকের খোঁজ সন্ধান ওখান থেকে নিয়ে সেদিনই চলে এসেছিলাম হ্যাপি ভিলার মিস্টার ডি কুনহার কাছে। মিস্টার কুনহার সঙ্গে পরিচয় হবার সঙ্গে সঙ্গেই প্রায় হঠাৎই সে চেঁচিয়ে উঠেছিল,
হ্যাঁ বলুন কি দরকার।
এই আকস্মিক চিৎকারে আমি চমকে উঠেও সরাসরি জিজ্ঞেস করেছিলাম, আপনার সব আসবাব বিক্রি করে দিয়েছেন কেন? মিস্টার কুনহা ঠিক স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন যে নয় সেটা বোঝায় গিয়েছিল তার কথাবার্তার ধরন ধারণে, চলনে, গমনে ও চোখের দৃষ্টিতে। বড় উদাস কণ্ঠে বলল,
ও লেট মি ফরগেট দ্যাট, আমি ওসব ভুলে যেতে চাই, আমাকে একা থাকতে দিন।
আমি বিনীতভাবে মিস্টার কুনহাকে বলি, দেখুন চার বছর আগে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গেছে সে কথা আমি আপনার বাড়ি খুঁজে আসার পথে স্থানীয় লোক মুখেই শুনেছি। আপনার অনুপস্থিতিতে একদিন রাত্রিবেলায় একদল ডাকাত আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রী এবং তার পোষা প্রিয় কুকুরকে হত্যা করে অনেক গয়না ও টাকা পয়সা নিয়ে যায়। আপনি খবর পেয়ে বাড়িতে যখন এলেন তখন সব শেষ। শুনেছি তারপর থেকে আপনি ঘুরে ঘুরে বেড়ান, এই বাড়িটা পরিত্যক্ত পড়ে থাকে। স্ত্রীর ওই মৃত্যু আপনার কাছে দুর্বহ হয়ে উঠেছিল, কিন্তু আপনি বাড়ির সব ফার্নিচার বিক্রি করে দিলেন কেন? স্থির শান্তভাবে মিস্টার কুনহা এমনভাবে আমার কথাগুলো শুনছিল যেন সে এই বস্তুময় জগতের মানুষ নয়। কয়েক মুহূর্ত আমার দিকে নিষ্পলক তাকিয়ে থেকে মিস্টার কুনহা বলল,
আমার স্ত্রী তার পছন্দ মতো আসবাব ও শৌখিন জিনিস কিনে নিজের মতো করে এই বাড়ি সাজিয়েছিল, কিন্তু ভোগ করতে সে কিছুই পারল না।
আমি জিজ্ঞেস করি, ফার্নিচার বিক্রি করলেন কবে?
ওটাকে ঠিক বিক্রি বলা যায় না, আসলে এই বাড়ির সব জিনিসপত্রের মধ্যে আমি হাঁপিয়ে উঠেছিলাম। খবর দিয়েছিলাম একটা ফার্নিচার দোকানে, নামমাত্র মূল্য দিয়ে একদিন এসে তারা সব তুলে নিয়ে গেল।
একটা রিভলভিং চেয়ারও ছিল?
হ্যাঁ হ্যাঁ, ভারী সুন্দর চেয়ার, বাড়িতে কাঠের মিস্ত্রি ডেকে আমার স্ত্রী নিজে তৈরি করেছিল সেটা। কিন্তু আপনি চেয়ারটার কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো?
বলছি, তার আগে বলুন তো, ওই চেয়ারটার সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে আছে কিনা?
আছেই তো, আমার স্ত্রী রোজ রাতে শুতে যাবার আগে ওই চেয়ারটায় বসে বাইবেল পড়ত। এরকম অবস্থাতেই একদিন বাড়িতে ডাকাত পড়ল, আমি বাড়িতে ছিলাম না তখন। ডাকাতরা হঠাৎ করে আক্রমণ করল, আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল হয়তো ওই চেয়ারে বসা অবস্থায়। ডাকাতরা তার মুখ চেপে গলা টিপে হত্যা করে।
মিস্টার কুনহার কথাবার্তার মধ্যে খুব অন্যমনস্কতা ছিল, থেমে থেমে কথা বলছিল। আমি এই সময় জিজ্ঞেস করি, একটা কুকুর ছিল তো আপনাদের?
হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছি সবই জানেন, বড় আদরের কুকুর ছিল লিসি। লিসি হয়তো ডাকাতদের আক্রমণ করেছিল আমার স্ত্রীকে রক্ষা করার জন্য, কুকুরটাকেও তারা মেরে ফেলে।
আচ্ছা, লিসিকে কেমন দেখতে ছিল?
ওরকম ভালো জাতের কুকুর লাখে একটা মেলে, ধপ ধপে সাদা, কি সুন্দর।
হ্যাঁ, সারা শরীর ধপধপে সাদা, কিন্তু আপনার লিসির কপালের রং এক জায়গায় কালো ছিল।
হাউ ইজ ফ্রেন্ডস, আপনি জানলেন কি করে?
আমি লিসিকে দেখেছি পরপর দুদিন রাত ১০টা নাগাদ।
হোয়াট?
মিস্টার কুনহা চিৎকার করে উঠে। আমি শান্ত গলায় বলি, শুধু লিসি নয় আপনার স্ত্রীকেও, কারণ আপনাদের ওই রিভলভিং চেয়ারটা আপাতত আমার ঘরে আছে। মিস্টার কুনহা কোনো কথা বলতে পারছিল না, ঠোঁট দুটো কাঁপছিল, অনেক কষ্টে খুব অসহায়ের মতো বলল,
দুর্ঘটনার পর আমি কোনোদিনও রাতে ওই চেয়ারটার কাছে যাইনি, এমন জানলে আমি চেয়ারটা রেখে দিতাম, প্লিজ ওই চেয়ারটা আমাকে ফিরিয়ে দিন, লেট আস লিভ ইন পিস।
দিয়েছিলাম ওই রিভলভিং চেয়ার, পরের দিনই আমি হ্যাপি ভিলাতে ফেরত দিয়ে এসেছিলাম। এসব বহুদিন আগের কথা, হ্যাপি ভিলা এখনো আছে, জীর্ণ প্রায়। আগাছা জঙ্গলে ঘেরা ওই বাড়িতে শীর্ণ বৃদ্ধ এক পর্তুগিজ ভদ্রলোক বাস করে। রোজ রাত ১০টায় সে দোতলার একটা ঘরে একটি রিভলভিং চেয়ারের সামনে বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। হ্যাপিভিলের কাছাকাছি বাড়ির লোকজন মাঝে মাঝে নাকি মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পাই। কাঁপা কাঁপা সেই অস্বাভাবিক নারী কণ্ঠ শুনে সবাই ভয়ে কাঁটা হয়ে থাকে। আজকাল দিনের বেলাতেও হ্যাপিভিলার ধারে কাছে কেউ যায় না। স্থানীয় মানুষদের বিশ্বাস মিস্টার কুনহাও আর বেঁচে নেই। গত কয়েক বছরের মধ্যে কেউ তাকে একবারও দেখতে পায়নি। সন্ধ্যার পর হ্যাপিভিলাতেও আলো জ্বলতে দেখা যায় না। চেয়ারটা ফেরত দিয়ে আসার পর কত বছর পার হয়ে গেল। ভেবেছিলাম মিস্টার কুনহার সঙ্গে দেখা করে আসবো একদিন, কিন্তু দূর থেকে হ্যাপিভিলার সম্বন্ধে যেটুকু খবরাখবর পেতাম তাতে ভরসা পাইনি। মাত্র সেদিন খবর পেলাম সরকারি কর্তৃপক্ষের সহায়তায় হ্যাপিভিলাকে নাকি অধিগ্রহণ ও যথাযথ সংস্কার করে সেখানে জনসাধারণের কল্যাণার্থে কিছু একটা করা হবে, কারণ মিস্টার কুনহার সম্পত্তির কোনো দাবিদার পাওয়া যায়নি। খবরটা শোনার পর থেকেই আমার বারবার হ্যাপিভিলার কথা মনে হয়, যদিও লোকে সেটাকে ভূতের বাড়ি বলতো। আমার কাছে কিন্তু সেটা সত্যি সত্যি হ্যাপিভিলা, সুখের নীড়, কারণ আমার বিশ্বাস আজও সেখানে দুটি প্রাণী পরম শান্তিতে বাস করছে। আজকের ভৌতিক সাহিত্য রসে গল্প ছিল হ্যাপিভিলা, লেখক জীবন ভৌমিক, গল্প পাঠে আজহারুল ইসলাম রনি, চরিত্রায়নে কাব্য, ইমন এবং আজহারুল ইসলাম রনি, শব্দ সংযোজনায় প্রিন্স গোমেজ।
অলরাইট, ভৌতিক সাহিত্য আমরা শুনে ফেললাম এবং আজকের গল্পটা একেবারে ডিফারেন্ট একটা গল্প ছিল, হ্যাপি ভিলার গল্প। যারা যারা শুনেছেন তারা তো শুনেছেন, এনজয় করেছেন। যারা যারা মিস করে ফেলেছেন তাদের জন্য সত্যি ভীষণ রকমের দুঃখ হচ্ছে। যারা যারা আমার সাথে ফেসবুকে জয়েন ছিলেন, শেখ রাতুল ছিলেন আমাদের সাথে, মাইনুল ইসলাম রাজন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, অর্ণব রাহা তিনি বলছেন খুবই ভয় পেয়েছেন তিনি না বলা কথা। So this is your ID name. আপনি বলছেন যে সম্রাট রাজবাড়ি থেকে কনক ভাই, তোমার অনেক বড় একজন ফ্যান রয়েছেন। আর যে রাজীব আমাদের সাথে, জিয়াউল হক লিঙ্কন তিনি আমাদের সাথে রয়েছেন, মেহেদী হাসান আরিফ তিনি আমাদের সাথে রয়েছেন, জিয়াউল হক এগেন আমাদেরকে কমেন্ট করেছেন, জুনাইদ হোসেন তিনিও আমাদেরকে কমেন্ট করেছেন, শাহিন আলম। আমরা ফেসবুক থেকে এই কিছু কমেন্ট পড়ে দিলাম এবং বেশ কয়েকটা SMS পড়ে নিতে চাই।
SMS এর মাধ্যমে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত ছিল এতক্ষণ পর্যন্ত। শেষ সময় যে বন্ধুগুলো জয়েন করেছে, হাবিব ছিল আমাদের সাথে কুপারি গাজীপুর থেকে, মাহমুদ হাসান ছিল আমাদের সাথে, তৌসিফ ছিল, বৃষ্টি ছিল আমাদের সাথে মানিকনগর থেকে, নুহাস গ্যান্ডারিয়া থেকে আমাদের সাথে আছে, থ্যাংকস জানাচ্ছে, রাসেল আছে আমাদের সাথে গাজীপুর থেকে আমাদের সাথে, সুমিত আছে উত্তরা থেকে, আজর রহমান আছে আমাদের সাথে, সুভোজ ছিল আমাদের সাথে, মাহি ছিল, ওয়াহিদ ছিল, তানভীর লিখেছে, দীপু লিখেছে আমাকে, নাহিদ লিখেছে, ওয়াহিদ আছে আমাদের সাথে, গলিফ নারায়ণগঞ্জ থেকে ছিল, আজিজুল ঢাকা থেকে আমাদের সাথে আছে, মিহির ছিল আমাদের সাথে, ছিল আনকড়া ছিল আমাদের সাথে, আতিকুল ছিল আমাদের সাথে, শুভেচ্ছা জানাচ্ছে, প্রতীক ছিল আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত, এভাবে দেখি হচ্ছে মিম ছিল আমাদের সাথে, জয় চাকমা ছিল আমাদের সাথে, সেবা ছিল গান্ডারিয়া থেকে আমাদের সাথে, ছিল লাকি উত্তরা থেকে, রাকিব ছিল আমাদের মোহাম্মদপুর থেকে, জিসান ছিল, এভাবে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিল। সবাইকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ভৌতিক 90.8 এ যুক্ত থাকার জন্য এবং আমাদেরকে অনেক অনেক উৎসাহিত দেওয়ার জন্য।
এবং যারা যারা যাদের কাছে গল্প রয়েছে তারা কিন্তু গল্পগুলো লিখে আমাদের facebook.com/bhautik90.8 এই পেজে আমাদেরকে ইনবক্স করতে পারেন, জয়েন করতে পারেন facebook.com/asianradio, সেই ঠিকানায় রেগুলার আমাদের সাথে থাকে, প্রতি মঙ্গলবার আমাদের সাথে থেকে স্টুডিওতে এসে সময় দিতে চাইলে এয়ার স্পেস B90.8 আর স্পেস নাম, সেলফোন নাম্বার সেন্ড করে দিতে হবে 2323 এই নাম্বারটা, এবং গল্প রেকর্ড করে পাঠিয়ে দিবেন bhautik90.8@gmail.com। আজকের মতো আজ কনক এবং ফিরোজ খান বিদায়,
আল্লাহ হাফেজ।